Look at his neck. Look at his neck. 등이 누가? 아니, 티키도 못해 그게 봐봐.
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে গতকালকে যে কথাগুলো বলেছিলাম আজকেও সেই কথাগুলো বলবো। আমাদের 241তম এপিসোড, অর্থাৎ আমরা যেদিন শুরু করেছিলাম food.com থেকে, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা 241টি এপিসোড করেছি। এর বাইরে কিছু স্পেশাল এপিসোড রয়েছে যেগুলোকে আমরা ঈদ স্পেশাল, হ্যালোইন স্পেশাল, নতুন বছর স্পেশাল এরকম অনেক নাম দিয়েছি। সুতরাং সব মিলিয়ে আমাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমার মনে হয় যে কম করে হলেও 250 উপরে তো হবেই। এই যে পথ চলা, এই যে আমাদের হঠাৎ করে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমরা শুরু করলাম food.com ভালোবাসা দিবসে, তারপরে কিন্তু ভালোবাসা দিয়েই আপনারা আগলে রেখেছেন আমাদের। এখনো সেই ভালোবাসাটা পাওয়ার প্রত্যাশা রাখি। যে সমস্ত মানে ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো ফেক চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলো কোন একটা অসৎ উদ্দেশ্যেই কিন্তু আপনাদের আমাদের এই ঘটনাগুলো প্রচার করে। সুতরাং আমি বলবো আপনাদেরকে, একটা রিকোয়েস্ট করব যে এরকম কোন ফেক চ্যানেলে আপনারা দয়া করে যাবেন না, এবং এরকম কোন ফেক চ্যানেলে শুনলে সবচাইতে বেশি কষ্ট পাবো আমরাই, কারণ আমরা আপনাদের মতো করে আপনারা যেভাবে চেয়েছেন সেভাবে শো উপস্থাপন করছি। তারপরেও যদি আপনারা এখন ফেক চ্যানেলে গিয়ে শোনেন তাহলে আমাদের আসলে আর কিছু বলার থাকে না বা কিছু করার থাকে না। যাই হোক, আমি জানি যে আপনারা আমাদের সাথেই আছেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আজকে আমরা বেশ কিছু ঘটনা আপনাদের জন্য আমরা রেডি করেছি, সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো। এবং আপনারাও যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান বা আমাদের সাথে স্টুডিওতে আসতে চান বা সরাসরি লাইভে অংশ নিতে চান, তাদেরকেও রিকোয়েস্ট করব আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন এবং ঘটনার শুরুতে উল্লেখ করে দিন যে আপনি আমাদের সাথে থাকতে চান বা আমাদের এখানে এসে ঘটনা শুনতে চান বা মানে শেয়ার করতে চান এই বিষয়গুলো। যাই হোক, আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ইদানিং আমরা প্রচুর ঘটনা পাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আমরা যখন থেকে শুরু করলাম একটু অন্যভাবে আপনাদের মতো করে উপস্থাপন করতে আমাদের এপিসোডটি, সেটাও কিন্তু জুলাইয়ের শুরু থেকে। জুলাই খুবই সিগনিফিক্যান্ট একটা মাস ছিল আমাদের জন্য। মূল যে বিপ্লব, সমস্ত মানুষ যখন এসে জড়ো হয়েছেন সেই সময়, যখন মানে যে সময়টার কথা আমরা বলি, তার আগে থেকে কিন্তু আমরা আমাদের ঘটনাগুলো শেয়ার করতে শুরু করি একটু অন্যভাবে, এবং আপনারা সেটা নিশ্চয়ই খেয়ালও করেছেন। আর গত মাসে আমি গতদিনও বলেছি, আজকেও বলছি যে গত মাসে আমি আসলে, আপনারা জানেন অগস্ট মাস আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অগস্ট মাসে আমি আরেকটা জিনিস শুরু করেছিলাম 13 তারিখে, অগস্টের 13 তারিখে। আপনাদের জন্য কুইজ, অগস্টের 13 তারিখে কি শুরু হয়েছিল 2010 সালে? বিরাট ক্লু দিয়ে দিয়েছি, এরপরে আর মানে না বোঝার কোনো কারণ নেই, কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আমাদের ফেসবুক পেজে আপনারা একেবারেই সারা শব্দ করছেন না, সেটা খুবই মানে ভালো লাগছে না আমার আর কি। সুতরাং সেখানে একটু আপনারা আসা যাওয়া শুরু করুন, সেখানেও লেখালেখি করুন যাতে করে আমরা একটু অনুপ্রাণিত হই। আমাদের ফেসবুক পেজ কোনটা? www.facebook.com/rasellotsathin। আমি গতকালকেও ধন্যবাদ জানিয়েছি, আজকেও ধন্যবাদ জানাবো চিন্টু ভাইকে। থ্যাংক ইউ সো মাচ চিন্টু ভাই আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের অত্যাচার সহ্য করার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ খালিদ হোসেন, আমার বাড়ি পাবনা জেলার সাঁথিয়া থানার কোনো একটা গ্রামে। আমি 2023 সালের SSC পরীক্ষার্থী। আমি 2016 সাল থেকে ভূত FM শুনি, আর বর্তমানে ভূত.com এর একজন সাইলেন্ট লিসনার। অনেকদিন ধরে ভূত.com এ ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম, আজ লিখতে বসলাম, জানি না কতটা গুছিয়ে লিখতে পারব। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক প্রতিবেশীর কাছ থেকে, সরাসরি ঘটনায় চলে যাই। ২০১২ সালের ঘটনা। আমার প্রতিবেশীর নাম মোহাম্মদ রশিদ ফকির, সে পেশায় একজন কৃষক। সে তখন জমিতে পানি সেচ দিত। ইরি ধান বোনার সময় জমিতে সেচ দেওয়ার জন্য তার একটা সেচ মেশিন ছিল। সারাদিন ধরে সেচ দেওয়ার পরেও দেখা যেত আরো অনেক জমি বাকি আছে, তাই সেচ দেওয়ার জন্য রাতেও তাকে থাকতে হতো। তাই তার সেচ মেশিনের ওপর ছোট্ট একটা ঘর বানানো ছিল, সেখান থেকেই সে সবকিছুর তদারকি করত। তার সাথে আরো কয়েকজন থাকত, তবে তাদের মেশিনের ঘর থেকে দূরে থাকতে দেয়া হতো। রাতে তাদের সবাইকে একাই থাকতে হতো। একদিন রাতে সে আর তার ছোট ভাই ঘরের ভেতর শুয়েছিল। হঠাৎ করে গভীর রাতে ঢোলের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে আওয়াজের উৎস খোঁজার জন্য বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে এসে সে দেখতে পায় 15-20 জন লোক একটা পালকি নিয়ে যাচ্ছে। এটা দেখে তার একটু সন্দেহ হয় যে এত রাতে কার বিয়ে, কোথায় যাচ্ছে। কিন্তু তার পান খাবার অভ্যেস ছিল, তাই সে মনে মনে একটু খুশি হল যদি তাদের কাছে পান চাওয়া যায়। রশিদ চাচা তাদের কাছে যায় আর জানতে চায় তাদের কাছে কি পান পাওয়া যাবে। সেই লোকগুলো তাকে পান দিতে সম্মতি জানায় আর তাকে একটা পান দেয়। তাদের দেখে রশিদ চাচার একটু কৌতূহল জাগে। সে মনে মনে ভাবে এত রাতে এই বিয়ে কোথায় যাচ্ছে। তাই সে লোকগুলোকে জিজ্ঞেস করল, এই বিয়ে কোথায় যাবে? তার উত্তর তারা দেয় এইভাবে, এই বিয়ে যাবে আধার কোটা বট গাছে। বলে রাখা দরকার যে আধার কোটা একটা জায়গার নাম আর বট গাছটি হল পুরনো একটি বট গাছ, যেটি অনেক হন্টেড এবং যেটিকে ঘিরে অনেক হন্টেড কাহিনী রয়েছে। তখন সে একটু ভয় পায়, যদিও সে তাদেরকে কিছুই বুঝতে দেয় না। সে তাদেরকে বিদায় দিয়ে চলে আসে, কিন্তু তার ঘুম আর আসছিল না, তাই সে আবারও জমিতে পানি যাচ্ছে কিনা তা দেখতে বের হয়ে আসে। সবকিছু দেখে সে পেছনে ঘোরে। তখন সে দেখতে পায় অনেক দূরে চারটা আলো। সে ভাবে হয়তো অন্য কোনো সেচ মেশিনের ঘর, কিন্তু একটু পরে সে খেয়াল করে আলোগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। তাই সে তাদের দিকে তার কাছে থাকা টর্চ লাইট দিয়ে আলো ফেলে, কিন্তু কোনো লোকজন দেখতে পায় না। এবার সে ভালোভাবে দেখতে পায় আলোগুলো একটা লাল, একটা নীল, একটা সাদা আর একটা সবুজ, যেন ঘুরতে ঘুরতে তার দিকে এগিয়ে আসছে। এবার সে বেশ ভয় পায়, তাই তার বন্ধুদের ডাকতে থাকে, কিন্তু কেউ যেন তার ডাকে জবাব দিল না। ভয় পেয়ে সে বাড়ির দিকে পালাতে শুরু করে। মাঝপথে এসে সে পেছনে তাকায়, তাতে সে আবারও ভয় পেয়ে যায়। সে দেখতে পায় আলোগুলো যেন তার দিক থেকে 10-12 হাত পেছনে। এইবার সে আল্লাহু আকবার বলে শরীরের সবটুকু শক্তি দিয়ে দৌড় দেয়। টর্চ লাইটটি কোথায় যেন পড়ে যায়, সে জানে না। এরপর সে কিছুতে হোঁচট খেয়ে পড়ে যায় আর তারপর থেকে তার কিছু মনে নেই। পরদিন তিনি নিজেকে আবিষ্কার করেন তার বাড়িতে। তার জ্ঞান ফিরে এলে সে সবকিছু সবাইকে খুলে বলে। তারপর তার মনে পড়ে যায় পানির কথা। সে সবার সামনে সে পান খুলে অবাক হয়ে যায়। সবাই দেখতে পায় পানের ভেতরে আছে বট গাছের পাতা আর ইঁদুরের খোঁড়া মাটি। তারা একজন হুজুরের সাথে কথা বলেন, হুজুর তাকে পানি পড়া দেন এবং ঝাড়ফুঁক করেন আর তাকে রাতে একা থাকতে বারণ করেন। তার পরের কিছুদিন সে মেশিন ঘরে আর যায় না, কিন্তু গরিব মানুষ, পেট চালাতে হবে তো। কিছুদিন পরে সে আবারও জমিতে সেচ দিতে যায়, কিন্তু সেদিন সে একা ছিল না, তার সাথে ছিল একজন বন্ধু আর তার নাম আসগর আলী। তারও সেচ মেশিন ছিল। সে ছিল দুরন্ত সাহসী ও বুদ্ধিমান। যেহেতু সে রশিদ চাচার কথা জানত, তাই সে রশিদ চাচার সাথেই থাকে সেদিন। রাত একটু গভীর হলে আনুমানিক 10-11 দিকে তারা দুজনে একসাথে জমি দেখতে বের হয়। রশিদ চাচার ভাগের জমি দেখে তারা আসগর চাচার ভাগের জমি দেখতে যায়। জমি দেখে ফিরে আসার সময় তারা দুজনেই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে তারা আর রাস্তা চিনতে পারছে না। সঠিক রাস্তার আশায় তারা এদিক ওদিক ঘুরতে থাকে। একটু পরে তারা খেয়াল করে তাদের সামনে উঁচু টিলার মতো একটা জায়গা। রশিদ চাচা বলে, চল আসগর, ওপরে কি আছে দেখি। কিন্তু আসগর বলে, দাঁড়া, আগেই যাস না, খারাপ কিছু থাকতে পারে। তখন আসগর বসে পড়ে আর বলে,
এই কে আছিস সামনে, আয়।
এবার তারা বুঝতে পারে তারা আছে মূলর মায়ের পুকুরের সামনে। তখন হতবাক হয়ে আজগর চাচা রশিদ চাচাকে বলে,
আরে রশিদ, এটা তো মূলর মায়ের পুকুর না?
এই পুকুরটার অবস্থান ক্ষেতের প্রায় মাঝখানে, তাই এই পুকুরের আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। রশিদ চাচা বলে,
হ্যাঁ, কিন্তু আমরা এখানে কিভাবে এলাম?
কারণ তাদের মেশিন ঘর অনেক দূরে। আজগর চাচা গম্ভীর কণ্ঠে বলে,
রশিদ ভাই, আজ আমাদের নিস্তার নাই, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে।
পেছন ফিরতেই তারা দুজনেই ভয়ে নির্বাক হয়ে যায়। তারা দুজনেই দেখতে পায় একটা মাঝারি আকারের সাদা ধপধপে গরু ঘাস খাচ্ছে। পেছনে তাকাতেই গরুটি তাদের দিকে তাকিয়ে ডাক দেয় আর তাদের দিকে এগিয়ে আসতে থাকে। হঠাৎ করে গরুটির চোখে যেন আগুন জ্বলে ওঠে। তারা এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পায়, চিৎকার করতে চায়, কিন্তু তাদের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তখন ওই গরুটি তাদের পিছনে থাকে। গরুটি কোন একটা কারণে তাদের কাছে বেশ অস্বাভাবিক লাগে। একটা পর্যায়ে তারা দিকবিদিক জ্ঞান হারিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করে। রশিদ চাচা অনুভব করে সেই গরুটি যেন তার পেছন পেছন আসছে। গরুর পায়ের শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। সে আর সহ্য করতে পারে না, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে তারপরে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সে তাকে আবিষ্কার করে তার বাড়িতে। তার পরিবারের লোকজন তাকে ঘিরে বসে আছে। তার স্ত্রী ও মা কান্না করছে। সে বুঝতে পারে তার শরীরে প্রচন্ড জ্বর ও অসম্ভব ব্যথা। কি হয়েছিল সবাই জানতে চায়। সে সবাইকে সবকিছু খুলে বলে। তখন আজগর চাচার কথা তার মনে পড়ে। সবার কাছে সে আজগরের কথা জানতে চায়। একজন বলে আজগর তার বাড়িতে আছে, তারও নাকি বেশ জ্বর। আজগর নাকি দৌড়ে গিয়ে তার বাড়ির সামনে এসে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে তারা দুজনেই হুজুরের কাছে যায়। হুজুর তাদের দুজনকে দুটি তাবিজ দেন ও পানি পরা দেন। হুজুরের কাছে এই ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন,
তোমরা যে জমিতে থাকো সেখানে একটি জিন চলাচল করে, তোমাদের আনাগোনা তার ভালো লাগে না, তাই প্রথম দিন রশিদকে ভয় দেখায় আর গতকাল তোমাদের ভয় দেখিয়েছে। তোমরা রাতে ওখানে থেকো না, হয়তো তাহলে ও তোমাদের ছাড়বে না।
তারপর থেকে আজ পর্যন্ত তারা রাতে আর ওখানে থাকেনি। দিনে সেচ দিতেন কিন্তু রাতে কখনো থাকতেন না। তো এই ছিল বাস্তব একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন thankyoubhoot.com। থ্যাংক ইউ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। গ্রাম নির্ভর ঘটনা আমাদের ভূত ডট কম এর লিসনাররা সবসময় পছন্দ করেন, সেরকম গ্রাম নির্ভরই একটি ঘটনা এটি। সো আশা করব যে আপনারা সবাই ভালোভাবেই উপভোগ করেছেন আমাদের এই ঘটনাটি। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গেই থাকুন, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন আমাদের আজকের এপিসোডটি। চলুন আমরা পরবর্তী ঘটনায় যাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালোর দলে আছি, এবং আপনাদেরকে 241তম এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি এবং যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলে। আমি নাবিল জামালপুরে থাকি এবং সেখান থেকেই বলছি। সবসময়ই ভূত ডট কম এর সাথে ছিলাম, শুনে আসছি এবং সামনেও শুনে যাব। তো এতদিন শুধু অন্যের ঘটনা শুনে এসেছি এবং ভয় পেয়েছি, তবে আজ একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। জানি না গুছিয়ে লিখতে পারবো কিনা, কারণ কোনোদিন আপনাকে ঘটনা লিখে পাঠানো হয়নি, তবে যথাসাধ্য চেষ্টা করব গুছিয়ে লেখার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমি ছোটবেলা থেকে জামালপুরে বড় হয়েছি, আর আমি ও আমার বন্ধু আশির প্রকৃতি খুবই ভালোবাসি। সেই জায়গা থেকেই প্রতিনিয়ত আমরা শহরের সব জায়গা ঘুরে বেড়াই প্রকৃতির খোঁজে। আর একদিন এমনই ঘুরতে ঘুরতে আমরা একটি জায়গার সন্ধান পেয়ে যাই, দিঘির পাড়। জায়গাটা একদম প্রকৃতিতে ভরা, বলতে গেলে চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা, যা একদমই
আমাদের মনের মতো ছিল। এই জন্যই এই জায়গাটা আমাদের বেশ ভালো লাগে। আর প্রায় সময়ই বিকাল করে আমি আর আমার বন্ধু আশির দীঘির পাড়ে বসে থাকতাম আর জমি আড্ডা দিতাম। তবে কোনোদিনও এত বড় একটা দীঘি থাকা সত্ত্বেও সেখানে কোনো লোকজনের আনাগোনা দেখতে পেতাম না। তাছাড়া সেখানে মাছ চাষও করা হয়, দীঘিটি দেখে আমাদের কাছে তাই মনে হল। তাই বেশ কিছুদিন যাওয়ার পর আমাদের মনে সন্দেহ হয় যে এত সুন্দর একটা জায়গা, এখানে কোনো মানুষ নেই কেন, বা আসে না কেন কেউ? মনে মনে ভাবি, এত বড় একটা দীঘি, এখানে এত মাছ চাষ করে, তবুও কেন কোনো পাহারা দেওয়ার লোক নেই? আর এই থেকেই এই জায়গা সম্পর্কে আরো জানার আগ্রহ হয়। আর এই থেকেই বন্ধুকে বলি, চল পাশের গ্রামের মানুষের সাথে কথা বলে দেখি কি হয়। তো সেই দীঘিটি যেহেতু জঙ্গলের মাঝেই ছিল, তো জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যায় একটি কাছের গ্রামে। আমরা সেখানে যাই আর ভাগ্যক্রমে এক বয়স্ক চাচাকে পেয়ে যাই। দীঘিটা সম্পর্কে জানতে চাই, তারপর যা শুনি তা শুনে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। দীঘির পাড়ের জায়গাটির বর্ণনা একটু দিয়ে রাখি। দীঘিটা আমার বাসা থেকে 5-7 কিলোমিটার দূরে, বিশাল একটি দীঘি। দীঘির চারপাশে বেশ কিছু জায়গা জুড়ে বিশাল ঘন জঙ্গল, গাছগাছালি। আর এই দীঘির পাড়ের ঘন জঙ্গল দিয়ে খুব কাছের একটা গ্রামে যাওয়া যায়, যেখানে আমরা গিয়েছিলাম ঘটনাটি শুনতে। আর দীঘির পাড়ে একটা পরিত্যক্ত মসজিদও আছে। আর দীঘিতে বছরের 6 মাস মাছ চাষ করা হয়, আর বাকি 6 মাস এই দীঘিটি শুকিয়ে থাকে। আর দিনের বেলায় এই দীঘির আশেপাশে কোনো লোকজনের দেখা পাওয়া যায় না। সন্ধ্যার পরের কথা তো বাদই দিলাম। তো একদিন দুজন সাহস করে দীঘির ঘন জঙ্গল পার হয়ে আমরা পাশের গ্রামে এক চাচার কাছে গিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। চাচা হাসি মুখে সালাম নেয়। আমরাও হাসি মুখে চাচাকে জিজ্ঞেস করি, বাড়ি কোথায়? চাচা হাসি দিয়ে বলল, এই যে এই গ্রামেই বাবাজি। চাচা কিছু কথা ছিল, কিছু যদি সময় দিতেন আমাদের। বলো বাবাজিরা। চাচা জঙ্গল পার হয়ে ওই দীঘির পারে যান আপনি, অনেক সুন্দর না দীঘিটা? ওই দীঘি সম্পর্কে কথা বলতে চাই আর কি। এই কথা শোনার পর চাচার হাসি মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, কি হলো চাচা? চাচা উত্তরে বলল, ওই দীঘির ব্যাপারে কিছু কইতে পারবো না। আর ওই দীঘির পারে তোমরা যাইও না, বিপদ হইতে পারে। এটা শোনার পর আমাদের সন্দেহ বেড়ে গেল, তার সাথে কথা বলার আগ্রহটাও আমাদের বাড়তে থাকলো। চাচা নিষেধের পরেও চাচাকে অনেক জোরাজুরি করি। চাচা সেই দীঘির সম্পর্কে বলতে খুবই অনীহা প্রকাশ করেন, তবে শেষমেশ অনেক জোরাজুরির পর চাচা বলতে রাজি হলেন। চাচা বলছেন, ঘটনাটা আজ থেকে 23-25 বছর আগের। এই দীঘিটা আগে অনেক সুন্দর ছিল, অনেক মানুষেরও আনাগোনা ছিল। কিন্তু আমার বন্ধু জালালের সাথে একটা ঘটনা ঘটার পরে ওই দিনের পর থেকে আর কেউ ওই দীঘির পারে যায় না, গেলেও খুব কম, শুধু মাছের খাবারটা দেওয়ার জন্য যায় আর কি। আজ থেকে প্রায় 23-25 বছর আগে জালাল নামে এক ছেলে, যে আমারই বন্ধু ছিল, এই দীঘিতে কাজ করত। তার সাথে আর একটা ছেলে কাজ করত, তার নাম হাবিব, তারই ছোট ভাই। জালাল যে দীঘিতে কাজ করত সেটা আমাদের গ্রাম থেকে একটু দূরে। সেই দীঘিতে রাতের বেলা তো দূরের কথা, মানুষ দিনেও যেতে চাইত না, কেননা জায়গাটায় যেতে হলে অনেকটা জঙ্গল পার হতে হয়, আর তাছাড়া জঙ্গলের মধ্যে হওয়ার কারণে সবাই ভয় পেত। জালাল তবুও ওই দীঘি পাহারা দেবার কাজ করত, কারণ ওই দীঘিতে তখন মাছ চাষ করা হতো। তাছাড়া সে অন্য পুকুর পাহারা দেবার জন্য যে টাকা পেত, তার চেয়ে ওইটাই অনেক বেশি টাকা পেত, কারণ এখানে কাজ করতে সবাই ভয় পায়। তো জালালের কাজ শুরু করার কিছুদিন পর থেকে দেখত প্রতিদিন পুকুরের পাড়ে টাটকা অনেক মাছের কাটা লেজ, আঁশ এগুলো পড়ে থাকতে। এগুলো দেখে সে খুব একটা আমলে নেয়নি, কেননা সে ভেবেছিল হয়তো সাপের কাজ, কারণ অনেক সাপ আছে মাছ খায়। আর তাছাড়া ভৌতিক কোনো বিষয় নিয়ে তার কোনো ভয় ছিল না, কখনো ভূতের মুখে পড়েনি তো সেই জন্য আর কি। তো একদিন জালাল পুকুর পাড়ে যাওয়ার জন্য তার বাড়ি থেকে রওনা হয়েছে। তার সাথে কাজ করা সেই ছেলেটা সেদিন সকালেই জানিয়েছে আজকে সে যেতে পারবে না। তাই জালাল বিকালের শেষ দিকে একাই যেতে লাগলো। কিছুদূর যাওয়ার পর সেই জঙ্গলের ভিতরে ঢুকে গেল জালাল। হঠাৎ করে জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পেল সে। জালাল ভালো করে লক্ষ্য করল কান্নাটা একটা মহিলা। জালাল ভাবতে লাগল, এই সন্ধ্যায় মহিলার কান্নার আওয়াজ। পরে জালাল যেদিক থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল সেই দিকে গেল, কিন্তু জালাল ওখানে গিয়ে কাউকে পেল না। সে এই বিষয় নিয়ে আর না ভেবে দিঘির দিকে এগোতে লাগল। হঠাৎ আবার সেই কান্নার শব্দটা। জালাল সেখানে কান্না দিয়ে এগোতে লাগল আর মনে মনে নিজেকে হাজারো প্রশ্ন করতে লাগল। তো জালাল যেদিক দিয়ে যাচ্ছিল শব্দটা সেখানে সেদিক দিয়েই আসতে লাগল। তখনই জালালের মনে ভয় ঢুকে গেল আর তখনই তাড়াহুড়ো করে ওই জায়গা থেকে দ্রুত গতিতে যেতে লাগলো দিঘির উদ্দেশ্যে। আবার সেই কান্নার আওয়াজ তার পেছন থেকে আসছিল, অনেকটা জোরেই এবারে। জালাল একটু ভয় পাচ্ছিল, তাই দিঘির পাশে থাকার জন্য যে ছোট্ট ঘরটা তাকে দেয়া হয়েছিল সেখানে ঢুকে পড়ল আর তার পকেটে থাকা সিগারেট নিয়ে আগুন ধরাল। কেননা সে জানত আগুন থাকলে কোনো খারাপ কিছু মানুষের কোনো ক্ষতি করতে পারে না। অনেকক্ষণ হয়ে গেল জালাল সিগারেট খাচ্ছিল, তখন ভয়টা অনেক কমে গেছে আর কান্নার আওয়াজটাও। তাই প্রতিদিনের মতো পুকুরের চারপাশটা একটু দেখে তার ছোট ঘরে গেল। ততক্ষণে অনেকটা রাত হয়ে যাওয়াতে জালালের অনেক ঘুম পাচ্ছিল, তাই সে ঘুমানোর প্রস্তুতি নিল। সাথে সাথে সেই কান্নার কথাটা মনে পড়ল, ওই মহিলা কেনই বা কাঁদছিল, প্রশ্নটা মনে রেখেই ঘুমিয়ে পড়ল জালাল। রাত প্রায় একটা কি দুটার মতো হবে, ঠিক তখনই আগের সেই কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল জালালের আর ভাবতে লাগল, কান্নাটা এখানেও চলে আসছে, নিশ্চয়ই এটা কোনো ভূতপ্রেত বা অন্য কিছু, কিন্তু আমার কাছে কি বাঁচায়। জালাল ভাবনা থেকে ফিরে ঘরের বাইরে এসে কি হচ্ছে সেটা দেখতে চাইল আর বাইরে এসে সে যা দেখল তা দেখে জালাল ঠক ঠক করে কাঁপতে লাগল। সেই কান্নার আওয়াজটা আর কারো নয়, সেটা একটা মহিলার, যাকে দেখতে পুরো মানুষের মতো না। জালালের দেখা সেই অবয়বটি সারা শরীর মানুষের মতো, হাত দুটো মানুষের মতো আর সাধারণ মানুষের থেকে ছোট আর হাতের কবজিটা দেখতে অনেকটা মুরগির পায়ের মতো। জালাল ভাবল, এইটা কি? যেটাই হোক না কেন, সেই জিনিসটা দিঘির এক কোণে বসে মাথার নিচের দিকে দিয়ে কাঁদছে। হঠাৎ মুখটা উপরের দিকে তুলল, কিন্তু স্পষ্ট কিছু দেখতে পারছিল না জালাল, কেননা ওই অবয়বের মুখটা অনেক কালো, এতই কালো যে দেখতে পেল না জালাল। তার হাত স্পষ্ট ছিল। একটু পর জালালকে অবাক করে দিয়ে অবয়বটি হঠাৎ করে তার নিজের দেহকে প্রসারিত করতে লাগল এবং আস্তে আস্তে অসম্ভব বড় হয়ে গেল আর পুকুরের দিকে এগিয়ে যেতে লাগল এবং সেখান থেকে মাছ ধরে ধরে খেতে শুরু করল। জালাল এটা দেখে নিজেকে আর শান্ত রাখতে পারল না, সে প্রচন্ড ভয়ে মুখ থেকে শব্দ বের করে ফেলল। সাথে সাথে ভয়ঙ্কর রূপে সেই অবয়বটা জালালের দিকে রাগান্বিত ভাবে তাকাল আর তখনই জালাল আরো জোরে জোরে শব্দ করতে লাগল আর দৌড় দিয়ে জঙ্গল পার হয়ে নিজের বাড়িতে চলে গেল। ভাবল, তাহলে পুকুরের পাড়ে মাছের অংশগুলো এই জন্য পাওয়া যায়। আর যখনই সে ভাবনা থেকে ফিরে আসে তখনই সেই অবয়বটি তার দিকে হাত বাড়াল। জালাল প্রচণ্ড ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন জ্ঞান ফেরে, সে কিছুটা সুস্থ হয়। তারপর তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বাসার সবাইকে সে জানায়, আমাকেও জানায়। আর এটা শুনে বাসার সবাই কাজ ছেড়ে দিতে বললে সে কাজ ছেড়ে দেয় এবং তার কিছুদিন পর জালাল একটানা তিন মাস জ্বরে ভুগে মারা যায়। এতক্ষণ পর্যন্ত যারা ঘটনাটি শুনছিলেন তারা হয়তো ভাবছিলেন যে ঘটনাটি বেশ অবাস্তব রকমের, কিন্তু এর সাথে একটা মানুষের মৃত্যুর সম্পর্ক আছে, একটা মৃত্যু জড়িয়ে গেছে। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না, চাচার কাছে থেকে ঘটনাটা শুনে আসার পর আমাদের সাথেও কিছু ঘটনা ঘটে আর সেগুলো কেন ঘটে তার কোনো উত্তর আমরা আজও পাইনি। এই ঘটনা শোনার পর সন্ধ্যা নামার আগে আমাদের বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিই ওই জঙ্গলের মধ্য দিয়ে এই দিঘির পাশ হয়ে, কারণ এছাড়া আর কোনো রাস্তা ছিল না সেখান থেকে বেরিয়ে আসা। তাই আমরা সন্ধে নামার আগেই জঙ্গলের মধ্য দিয়ে বের হয়ে যাই। তখনই আমার চাচার বলা ঘটনা এবং সেই ঘটনার সাথে সম্পর্কিত যে কান্নার আওয়াজ সেটা শুনতে পাই। আমরা দুজনেই মুহূর্তে চমকে উঠি, আমাদের ডানে বামে না তাকিয়ে আমরা সোজা দৌড় দেই, কারণ আমরা বুঝতে পারছিলাম এখানে বিপদ আছে। আর জঙ্গল পেরিয়ে দিঘির পাড় দিয়ে দৌড়ে যখন যাচ্ছিলাম তখন কান্নার আওয়াজটা আমরা শুনিনি, তবে দিঘির মধ্যে আমরা দেখতে পাই বিশাল আকৃতির বুদবুদ, যা মোটেও স্বাভাবিক বুদবুদের মতো ছিল না, সেটি ছিল বিশাল আকৃতির। আর এর সাথে আমরা বিভৎস পচা মাছের গন্ধ পাই, যদিও যাওয়ার সময় আমরা কোনো গন্ধ পাইনি। এসব দেখে আমাদের দুজনেরই হাত পা রীতিমতো কাঁপছিল, আর দৌড়ানোর শক্তি ছিল না। তবুও কষ্ট করে আমরা দিঘি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি আর রিক্সায় করে বাড়ি চলে আসি। তবে মাছ পচা গন্ধটা রীতিমতো নাকে এসেই যাচ্ছিল, কিছুতেই কমছিল না। এরপর বাসায় গিয়ে স্বাভাবিক হই, তবে ঘটনাগুলো ভুলতে পারিনি। আর সেই রাতেই আমাদের সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে। আমার বন্ধু আশির আর আমি একই স্বপ্ন দেখি দিঘিটাকে কেন্দ্র করে। স্বপ্নটা ছিল, আশির দেখতে পায় সন্ধ্যা নামার সময় এক মহিলা দিঘির পাড়ে বসে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং সে দিঘির পাড়ে আসার জন্য তাকে নিষেধ করছে, বলছে তোরা আর দিঘিতে আসবি না, আসলে আর বেঁচে ফিরতে পারবি না। এরপর তার ঘুম ভেঙে যায়। তখন রাত তিনটার মতো। ঘুম ভাঙার পরেই আশির নাকি সেই পচা মাছের গন্ধটা পায় আর ভয়ে সারা রাত লাইট জ্বালিয়ে বসে থাকে। আর পরদিন আমাকে স্বপ্নের কথা বললে আমি অবাক হয়ে যাই, কারণ একই ঘটনা আমার সাথেও ঘটে একই সময়ে। তবে কিছুদিন পর আমরা আর কেউ ওই স্বপ্ন বা ওই গন্ধ কিছুই দেখি না বা পাই না। আস্তে আস্তে সব আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তবে এই সবের পর আমরা ওই দিঘির পাড়ে আর যাইনি। আমাদের সাথে কেন এমন হলো এর উত্তর আমরা আজও মিলাতে পারিনি। জানি না ঘটনাটি কার কতটুকু ভালো লেগেছে, তবে এই ছিল ঘটনা যা আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এর আগে কোনোদিনই ঘটনা পাঠাইনি, তাই জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। আর হ্যাঁ, আরও অনেক ভয়ঙ্কর ঘটনা শুনেছি আমার বন্ধু আশিরের সুমন মামার কাছ থেকে, নদীর চর রিলেটেড। আমি পরবর্তী সময়ে সুমন মামার ঘটনাগুলো লিখে বা রেকর্ড করে পাঠানোর চেষ্টা করব, সিলেক্ট হলে অবশ্যই জানাবেন। আমি আপনাদের একটা কথা বলবো যে ঘটনা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের বা আমাদের ফেসবুকের যে কমেন্ট সেকশন আছে সেখানে কিন্তু আপনি সরাসরি নাম উল্লেখ করে যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে প্রশ্ন করতে পারেন, কারণ আমি চেষ্টা করছি সবাইকে এই ঘটনা প্রচারের সময় জানিয়ে দিতে, অ্যাটলিস্ট ইমেইল করি। সুতরাং যারা ঘটনা পাঠাচ্ছেন তারা ইমেইলটা চেক করবেন। অনেকের ঘটনা হয়তো অনেক পরে প্রচারিত হচ্ছে, বাট ইমেইল চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ঘটনাটি কবে আসছে, এটা একটু খেয়াল রাখবেন। আমি আশা করছি যে আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে, এবং এই ঘটনা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা যারা ঘটনা পাঠিয়েছেন তাদের কাছে প্রশ্ন রাখতে পারেন। নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর তারা আপনাদের দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এবং আপনারা আজকে হয়তো কেউ প্রশ্ন করলেন, কেউ যদি আজকে উত্তর দিতে নাও পারে, মানে যারা ঘটনা পাঠিয়েছেন তারা বা যারা জানেন এই বিষয়টি বোঝেন তারা হয়তো পরবর্তীতে সেই উত্তরটি পেতে পারেন। সুতরাং প্রশ্ন করবেন, প্রশ্ন করাটা খুবই ভালো এবং খুবই উপযোগী একটা কাজ আমার কাছে মনে হয়, এবং আমার কাছে মনে হয় যে তাতে ভয়ের মাত্রা আরো বেড়ে যেতে পারে। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যেতে চাই। আশা করছি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। Fear returns with rage. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন আর উপভোগ করছেন আমাদের ঘটনাগুলো। আমাদের ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আমাদের কমেন্ট সেকশন ইজ অলওয়েজ ওপেন ফর ইউ এবং এখানে আপনি কমেন্ট করতে পারেন, যে কোনো ঘটনা সম্পর্কে মতামত দিতে পারেন। আর একটা কথা তো বলতেই চাই, সেটা হচ্ছে যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ আমরা কিন্তু আর কোথায় কি হয় আমি জানি না, আমাদের শোতে আমরা কোনো ঘটনা ম্যানিপুলেট করি না। মানে আপনি যে ঘটনাটি পাঠাচ্ছেন, যদি আপনি কোন সময় ঘটনা পাঠিয়ে থাকেন তাহলে আপনিও নিশ্চয়ই এটা জানেন, আপনার ঘটনাটি আমরা আপনার মতো করে উপস্থাপন করি। তার কারণটা হচ্ছে যে একটু রং চং দিয়ে যদি ঘটনা রিরাইট করা হয় বা আরেকটু যদি রিঅ্যারেঞ্জ করা হয় বা কিছু যদি একটু রিফ্রেস করা হয় তাহলে আমার মনে হয় যে অরিজিনাল ওই ভয়ের ব্যাপারটা না কোথাও যেন মিস হয়ে যায়, এবং সেটা উচিতও না। কারণ একজন ঘটনা পাঠিয়েছেন, তার মতো করে লিখেছেন তিনি, সেটা যতটা বেশি তার মতো করে বা তার হুবহু যে পড়বো আমরা, তত বেশি আপনি ভয়ের মাত্রাটা উপলব্ধি করতে পারবেন। সো আমার যেটা মনে হয় যে আমি সেইটাই ফলো করি, আমি ভুলও হতে পারি বাট আমার কাছে এটাই ভালো লাগে। আপনারা একটু অ্যাপ্রিসিয়েট করবেন যাদের ঘটনা ভালো লাগবে তাদেরকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ খায়রুল বাশার আনন। আমার বাসা বগুড়া জেলার শেরপুর থানায় টাউন কলোনিতে। আমি ছোটবেলা থেকেই আমার নানু বাড়িতেই বড় হই। আমার নানু বাড়ি আমার বাসা থেকে 6-7 কিলোমিটার দূরে হবে। তো ঘটনাটি ঘটে আমার নানু বাড়িতেই, আমার সাথে, অ্যাটলিস্ট আমার সাথে। তো মূল ঘটনায় যাওয়া যাক। আমার নানুর বাড়ি ভবানীপুর ইউনিয়নের গোর্তা গ্রামে। আমি মুরব্বীদের মুখে শুনেছিলাম ওই গ্রামে নাকি আগে হিন্দু ধর্মের রাজা প্রজাদের বসবাস ছিল। তো আমার নানুর বাড়ি যে পাড়ায় অবস্থিত সেই পাড়াটা ছিল সেই রাজাদের মন্দির, সেখানে তারা পুজো করত তাদের দেব দেবতাদের। এখনো যদি ওই পাড়ায় কোনো জায়গায় কোদাল দিয়ে খোঁড়া হয় তবে সেখানে ভাঙা ভাঙা ইটের টুকরো পাওয়া যায়। এখনো পাশে একটা শ্মশান আছে। তো প্রথমবার যদি কেউ এই গ্রামে যায় অল্পতেই ভয় পেয়ে যাবে। বলা চলে একেবারেই অজপাড়াগা একটি বিদঘুটে গ্রাম। সেদিন রবিবার 17/7/2020। আসলে আমি তখন নতুন বিয়ে করেছি। বলে রাখা ভালো, আমার ছোটবেলা থেকেই ক্যারাম খেলার প্রচুর নেশা ছিল। বরাবরের মতো সেদিনও আমি ও আমার মামাতো ভাই শাহিন ও শাহাদাত এদের নিয়ে ক্যারাম খেলা শেষ করে রাত 1:30 বা 2টার দিকে বাড়ি ফিরছিলাম। তো এত রাতে পরিবারের কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বকা খেতে হবে, এই ভেবে আমরা ঠিক করি পেছনের দরজা দিয়ে আস্তে আস্তে ঢুকব। আগেই বলে রেখেছি আমাদের গ্রামের মাঝখানে আমাদের পাড়ার চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত এবং ক্ষেত ছাড়া কিছুই দেখা যায় না। তো শাহিন প্রথমে দেখতে পায় বাড়ির পেছনে একটু দূরে দুজন মানুষ ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়চ্ছে। এত রাতে কেন দৌড়াচ্ছে এই বলে আমরা বাসায় না ঢুকে বাইরের দিকে এগিয়ে যাই। হাঁটতে হাঁটতে ক্ষেতের দিকে যাই। কিছুক্ষণ পরে দেখতে পাই দুজন মানুষ হাঁপাতে হাঁপাতে আমাদের সামনে আসে, আর সেই মানুষগুলো আর কেউ নন, আমাদের পাড়া প্রতিবেশীর সরকার মামা আর আরিফ ভাতিজা। তো আমরা জিজ্ঞেস করি, মামা এত রাত্রে কি হয়েছে, ভুঁয়ের মাঝে দৌড়াচ্ছেন কেন? মামা বলল, আর বাবা বলো না, কিছুদিন ধরে বাড়ির পেছনে বাঁশঝাড়ে দাঁড়ালে কোনো এক মহিলা নূপুর পরে বোরখা পরে রাত 12টার সময় যায়, আর আরিফও দেখেছে ওই মেয়েকে। ওরা ভেবেছিল যে এই মেয়েটি আবার কে, আর ওদের উদ্দেশ্য ছিল ওই মেয়েকে ওরা হাতে নাতে ধরবে। এই বলে সরকার মামা আর আরিফ চলে যায় আর আমরাও চলে যাই। ওরা ভেবেছিল যে মেয়েটি হয়তো বিপদে পড়েছে বা অন্য কোনো কিছু একটা। কিন্তু আমার বউ রাতে মাঝে মাঝে ঘুমের মধ্যে বলে, তুমি যাও, ও আসছে, এরকম আবল তাবল বকে। তাই আমি ওকে কবিরাজের কাছে নিয়ে যাই, আর কবিরাজ আমাদের কাছের রিলেটিভ। কবিরাজ আমার বউকে তাবিজ দেয়, পানি পড়া দেয়, তেল পড়া দেয়। কিন্তু হঠাৎ কবিরাজ বলে ওঠে, তোমরা এখন যাও। আমি যখন বলি কি হয়েছে ভাই, তখনই সে আমাকে ধমক দিয়ে বলে, এত কথা বলছো কেন, যেতে বলছি যাও। আমি আর আমার বউ কিছু না বলেই চলে আসি। আসার সময় কেমন যেন বিদঘুটে গন্ধ পাই, মনে হচ্ছে কেউ হয়তো এই মাত্র এখানে মলত্যাগ করেছে, এরকম একটা গন্ধ। 2-3 ঘন্টা পর কবিরাজ আমায় ফোন করে আসতে বলেন, কিন্তু এবার আমি একাই যাই। কবিরাজ বলে, সরি তখন খারাপ আচরণ করার জন্য, তুমি কিছু বুঝতে পারোনি? আমি বললাম, কি? সে বলে, কোনো গন্ধ পাওনি? হ্যাঁ পেয়েছি। তখন কবিরাজ বলে, তুমি তো জানো না সরকারের সাথে কি হয়েছে?
আমি বললাম, না আমি আসলে জানি না। তখন সে আমাকে বলে,
তোমাদের পাড়ায় একটি দুষ্ট পিশাচ ঢুকেছে, আর ও এত খারাপ, ও মানুষের টয়লেটের মধ্যে থাকে, ওর গা দিয়ে তাই এত গন্ধ। সরকার আমার কাছে এসেছিল, কিন্তু আমি ওকে না বলে দিয়েছি, কারণ ওই দুষ্ট পিশাচ এতটাই খারাপ, ওর সাথে পাড়া কঠিন। সন্ধ্যাবেলা তোমার বউ যেন বাইরে বের না হয়, আমি নিয়মিত পানি পড়া তেল পড়া দিচ্ছি, ইউজ যেন করে।
তিন চার দিন পর একদিন দুপুরবেলা আমি বাজারে যাচ্ছিলাম, তখন সরকার মামাকে দেখি এত গরমের মধ্যে চাদর পরে বাড়ি যাচ্ছে। আমি বলি, মামা কি হয়েছে আপনার? সে ভয়ের তো চোখে আমার দিকে তাকিয়ে বলে, কিছু না। এই বলে সে চলে যায়। পরে আমার মামির মুখে শুনতে পাই সরকারের গর্ভবতী মেয়ের বাচ্চা নাকি মারা গেছে। এমনকি শাহিনের কাছে শুনি ওই পিশাচ নাকি সরকারের কাউকে ছাড়বে না, সে বলেছে। কিছুদিন পর আবার রাতে ক্যারাম খেলা শেষ করে বাড়ি ফিরছি আমরা তিনজন, দেখি কেউ আসছে আমাদের পেছন পেছন নূপুর পরে। আমরা তিনজনই একটু ভয় পাই, আর আমরা কোনো কিছু চিন্তা না করেই দৌড় দেই। আমি আর শাহাদত ভাইয়া দৌড়ে বাড়ির কাছে চলে আসি, কিন্তু শাহিনকে দেখতে পাই না। তখন শাহাদত ভাইয়া বলে, চল ওকে নিয়ে আসি। আমরা ওকে খুঁজি বিভিন্ন রাস্তায়, কিন্তু পাই না। হঠাৎ করে দেখি গ্রামের ভেতরে একটা বাড়ির ওয়াশরুমের সাইডে শাহিন বসে আছে, আর ওর সাথে ওই নূপুর পরা মেয়েটা। নূপুর পরা মেয়েটার মুখ যেন কালির চেয়েও কালো, আর পা নেই। সেই মেয়েটা তার পাশে বসে আছে। শাহাদাত ভাইয়া এটা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, আর শাহিন আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে। ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে, মুখ দিয়ে লালা পড়ছে। আমি নিজের অজান্তেই জোরে জোরে সুরা পড়ছি, আমি যেন পা তুলতে পারছি না। মনে হচ্ছে এরা আমার ভাই, আমার চোখ দিয়ে পানি ঝরছে। আমার সুরার শব্দে পাশের বাসার সাহেরা আপু বলে উঠল,
কে রে ওখানে?
সাহেরা আপুর জামাই। আর সাহেরা আপু চলে আসতেই শাহিন মাটিতে পড়ে যায়, আর আমিও অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। তিন চার ঘন্টা পরে আমার জ্ঞান ফেরে, আর দেখতে পাই আমার পাশে অনেক মানুষ। সাহেরা আপুর বাড়িতেই আমি শুয়ে আছি। আমি বলি,
শাহিন আর শাহাদত ভাই কোথায়?
তখন কেউ একজন বলে ওঠে, শাহিন আর শাহাদত ভাই নাকি তাদের জ্ঞান এখনো ফেরেনি, ওদেরকে বাজারে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এরপর ওরাও সুস্থ হয়ে ওঠে। কিন্তু সেই সময়ের কথাগুলো এখনো মনে পড়লে শিউরে উঠি। আমাদের গা বন্ধ করে দেয়, বাড়ি বন্ধ করে দেয়, আর কখনো ভুলেও রাতে বের হই না ক্যারাম খেলতে। কবিরাজ বলে ওইটা একটা কালি ছিল, আর ওর শক্তি অনেক, ও অনেক শক্তিশালী। সরকারের মামার বাচ্চাকে সেই মেরে ফেলেছে। অনেক কষ্ট করে লিখছি রাসেল ভাই, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি দয়া করে আপনার মুখে শুনতে চাই। আমি আপনার নিয়মিত একজন শ্রোতা ও ভক্ত, আমার কাছে এর চেয়েও ভয়ানক ঘটনা আছে, কিন্তু আগে প্লিজ আপনার কণ্ঠে ঘটনা শুনতে চাই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। বেশ কয়েকটা আমরা ইমেল শুনছিলাম, এখন আমরা সরাসরি চলে যাব অডিও ক্লিপে। এবং যে অডিও ক্লিপটি প্রথমে আপনাদের সামনে নিয়ে আসছি সেটি পাঠিয়েছেন আমাদের ফ্রান্সের একজন লিসেনার। যখনই দেশের বাইরে থেকে আমরা অডিও ক্লিপ পাই তখনই মনটা খুব ভালো হয়ে যায়। এবং তিনি অডিও ক্লিপের একটি জায়গায় বলেছেন যে যেখান থেকে তিনি অডিও ক্লিপটি পাঠিয়েছেন যে শহর থেকে, সেখানে খুব অল্প বাঙালির বাস। তবে আমি বিশ্বাস করি যে ইউরোপ জুড়েই প্রচুর বাঙালি রয়েছেন, এবং আপনারা
ঠিক একইভাবে যদি আমাদেরকে ঘটনা পাঠান আমিও খুব খুশি হব। আমি চাই যে দেশের বাইরে থেকে প্রচুর ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করি, নিয়ে আসি, এবং আমি খুবই চাইব যে যারা আমাদেরকে রেগুলার ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাইব। এবং আমি দেখতে পাচ্ছি যে যিনি আমাদের ঘটনাটি পাঠিয়েছেন তিনি হচ্ছেন আরিফুর রহমান চৌধুরী অনিক, এবং তিনি লিখেছেন তিনি যে শহরে বাস করেন সেই শহরের নামটি তিনি উল্লেখ করতে নিষেধ করেছেন, সেজন্য আমি উল্লেখ করছি না। তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং তিনি যখন ঘটনাটি লিখছেন তখন 4:35, ব্যস্ততার কারণে দীর্ঘ সময় লেখা সম্ভব হয়ে ওঠে না, তাই অডিও ক্লিপ করে পাঠাচ্ছি। আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করতে চাই, সঙ্গত কারণে আমি চাই আপনি শহরের নামটা অপ্রকাশিত রাখুন। ঘটনাটা আমার নিজের সাথে ঘটেছে তাই এটার সত্যতা নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে প্রস্তুত। হয়তো আমি গুছিয়ে বলতে পারিনি, কিন্তু আপনি চাইলে জায়গাটার ছবি, ভিডিও এবং লোকেশন আমি দিতে পারব। যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জীবনে ঘটে যাওয়া আরো কিছু ঘটনা আছে, আপনি অনুমতি দিলে আমি শেয়ার করতে চাই অবশ্যই। এবং আরিফুর রহমান, আমি আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায়, আশা করছি খুব দ্রুতই সেটা পেয়ে যাব। চলুন আমরা চলে যাই সরাসরি আরিফুর রহমানের ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অনিক চৌধুরী। আমি বর্তমানে অবস্থান করছি ফ্রান্সের একটি শহরে, এটি আমি ইমেলে লিখে দিচ্ছি, কেননা আমি যে শহরটিতে থাকি এখানে খুব অল্প পরিমাণ বাংলাদেশি রয়েছে। এখানে আমরা অ্যারাউন্ড 50-60 জন বাংলাদেশি আছি। তো সেই ক্ষেত্রে আমার যে স্থানের ব্যাপারে আমি ঘটনাটা লিখছি সেই স্থানটা প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে যে শহরটিতে আছি সেখানে একটা বিল্ডিং আছে যেটাকে বাড়ি বলা যাবে না, কারণ এটার উপরের দিকে ফ্ল্যাট আর নিচে ছিল অনেকগুলো দোকান, রেস্টুরেন্ট ইত্যাদি। তো বাড়িটি বর্তমানে পরিত্যক্ত। আমার কাছে বাড়িটির ছবি এবং ভিডিও আছে, আপনি চাইলে আমি সেগুলো শেয়ার করতে পারি আপনাদের সাথে যদি আপনি চান। আর সেই বাড়িটি নিয়ে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা রয়েছে। সত্যি বলতে বাড়িটা হচ্ছে যে আমি এই শহরের একদম কেন্দ্রে, ঠিক তার আশপাশে অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে, যেমন ম্যাকডোনাল্ডস, বার্গার কিং ইত্যাদি তার খুব আশেপাশে, এবং তার কাছে খুব বড় বড় কিছু সুপার শপ আছে যেমন লুকলার্ক, নেত্তো ইত্যাদি। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে এরকম একটা বিজি এরিয়াতে এরকম একটা অ্যাবান্ডন বাড়ি, যেটা এমন একটা অ্যাবান্ডন বিল্ডিং যেটা মানে আমার কাছে ছিল স্ট্রেঞ্জের মতো। তো যাই হোক, 2022 সালের জুন মাসে আমি এই শহরটিতে আসি। তো এই শহরে আসার পরে আমি সর্বপ্রথম একটা স্কুটার কিনি, যেহেতু আমি স্টুডেন্ট। আর হচ্ছে যে এখানে বেশিরভাগ স্টুডেন্টরা বা যারা নতুন আসে তারা পার্ট টাইম জব হিসেবে ফুড ডেলিভারির কাজগুলোকে বেছে নেয়। তো আমিও যথারীতি স্কুটার কেনার পরে প্রথম দিকে যখন আমি উবার ইটস এর আবেদন করি, এখানে আমার আবেদনটা অ্যাপ্রুভ হতে কিছুটা সময় লাগছিল। এই সময়ের ভিতরে আমি জাস্ট শহরটাকে ঘুরে দেখতাম, দেখার জন্য সবসময় শহরের এরকম ব্যস্ততম একটা পয়েন্ট এরকম একটা অ্যাবান্ডন বাড়ি দেখে আমার কাছে মনে হতো যে এখানে কি স্ট্রেঞ্জ, কিছু একটা তো অবশ্যই আছে, কেননা এত দামি একটা জায়গায় এই জায়গাটা কেন খালি থাকবে। তো যাই হোক, আপনারা জানেন এখানে ফরাসিরা, ওরা ফরাসি ভাষায় কথা বলে, ওদের সাথে যেহেতু আমি নতুন ছিলাম তখন আমি ভাষাটা ভালোভাবে জানতাম না। এটা অ্যারাউন্ড 2022 সালের জুলাই মাসের ঘটনা। তো তখন আমি একদিন হঠাৎ করে দেখলাম ওই বাড়িটার সামনে একটা ময়ূর। তো সচরাচর শহরের মাঝখানে ময়ূর, এটা একটু অড, যদিও আমি মানে এই ব্যাপারটাতে উষ্ট ছিলাম না, আমি হয়তো ভাবছি যে আমি নতুন আসছি এই শহরে হয়তো এরকম হয়। তো ওই বাড়িটার ভিতরে একটা ময়ূর দেখলাম আমি বিকালবেলা, রোদ ছিল, আশেপাশে অনেক মানে গাড়ি ঘোড়া ছিল। এদেশে কিরকম হয় যে রাস্তায় গাড়ি যাচ্ছে কেউ আশপাশটা দেখে না, যাই হোক, আমি কৌতূহলবশত সে বাড়িটার সামনে দেখলাম একটা ময়ূর। তা আমি জাস্ট স্কুটার থেকে নেমে ভিতরে যাই এবং ভিডিও করি ময়ূরটাকে। তো এটা দৌড়ে সেই পরিত্যক্ত ভাঙা বিল্ডিংটার ভিতরে চলে যায়। তো ওকে ফাইন, আমি সেদিন আর ওইটা নিয়ে মাথা ঘামাই নাই। এরপরে আরেকদিন হঠাৎ করে আসলাম, দেখি যে একটা সজারু, সজারু মানে ওই যে কাঁটাযুক্ত যে প্রাণীটা, তো সজারু দেখলাম আমি, দেখলাম সেটাও যথারীতি বাসার ভিতরে ঢুকে গেল। তো যাই হোক, আমার এটা নিয়ে অতটা আগ্রহ ছিল না। আমার মূল ঘটনা তো শুরু হয় 2022 সালের ডিসেম্বর মাসের সময়। একদিন তখন অলরেডি আমার উবার ইটস এর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি ফুড ডেলিভারির কাজ করি রেগুলার। তো যেহেতু এই সুপার শপ যেগুলা ছিল, লুক ক্লার্ক, নেত্ত, আলদি, লিডিল ইত্যাদি, হচ্ছে যে আপনার রাত 8টার পরে সেগুলো বন্ধ হয়ে যায়। তো শুধু ম্যাকডোনাল্ডস, বার্গার কিং ইত্যাদি বিভিন্ন রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো খোলা থাকে। তো এরকম একদিন আমার একটা অর্ডার আসে যে আমি একটা রেস্টুরেন্ট থেকে একটা ক্লায়েন্টের কাছে খাবার দিয়ে আসতে যাচ্ছি। তো এই জায়গাটার আসলে ওয়েদার কেমন, মানে সাগর পাড়ের এরিয়া, তো এদিকটাতে আপনার এক একদিন এক এক রকম ওয়েদার থাকে। লাইক এই শীতকালীন সময়ে দেখা যাচ্ছে যে প্রচুর বাতাস আর ফুট করে ঝড় বৃষ্টি এরকম শুরু হয়। তো ডিসেম্বর মাস তখন প্রচুর ঠান্ডা, অলমোস্ট -1-2 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপমাত্রা যাচ্ছে। আমি অনেক ঠান্ডার ভিতরে একদম পুরো শীতের কাপড় পরে আছি। এরকম অবস্থায় আমি আসছি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি শুরু হওয়ার কারণে সেদিন আমার মানে আমার কাছে আমার রেইনকোটটা ছিল না। তো আমি যথারীতি বাইক নিয়ে ভাবি একটা নিরাপদ জায়গায় যাব। এর ভিতরে বাড়িটার সামনে এসে আমার বাইক স্টার্ট অফ হয়ে যায়। তো বিশ্বাস করবেন না রাসেল ভাই, ওই বাড়িটার সামনে এসে আমার বাইক স্টার্ট অফ হয়ে যায়। আমি তাকিয়ে দেখি ওখানে যে অ্যাবান্ডান বাড়িটা ছিল, একটা পরিত্যক্ত বাড়ি ছিল, ওইখানে আসলে কোনো অ্যাবান্ডান বাড়ি না, কোনো পরিত্যক্ত বাড়ি না। আমি দেখতে পারি যে ওইখানে মানে অনেক ওয়েল ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট, নিচে তার পাশে একটা ট্যাক্সি ফোনের দোকান, এদেশগুলোতে ট্যাক্সি ফোনের দোকান হয়, সাইবার ক্যাফের মতো অনেকটা, অনেক জমজমাট একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, তো আমি এদিকটা দেখে রীতিমতো অবাক হয়ে যাই যে হয়তো মানে 2-3 দিন আগে আমি যখন ওই জায়গাটা দেখেছি ওইটা অ্যাবান্ডান ছিল, তো আজকে রাত 10টা বাজে আমি তাকিয়ে দেখতেছি এখানে এরকম এত সুন্দর একটা রেস্টুরেন্ট, তার পাশে ওরকম ট্যাক্সি ফোনের দোকান, আবার উপরেও মনে হচ্ছে যে ওইখানে যে কমার্শিয়াল মানে অ্যাপার্টমেন্ট গুলো আছে, যে অ্যাপার্টমেন্ট গুলো আছে বাসাগুলা, ওদিকটা তো মনে হয় মানুষজন থাকে। তো আমি রীতিমতো অবাক হয়ে যাই রাসেল ভাই। আমি ভাবি যে একটা উন্নত দেশ, এরা হয়তো একদিনের ভিতরে 2 দিনের ভিতরে এরকম একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেললো পরিত্যক্ত বাসাটাকে। এটা আমি মানে আমার মাথায় ধরা নাই, আমি জাস্ট চিন্তা করছি যে হয়তো এটা সম্ভব। কিন্তু আমি নিজেকে মানে ওই সময় আমার বোঝানোর মতো কিছু ছিল না, যেহেতু আমি দেখতেছি ভিতরে অনেক মানুষ, একটা রেস্টুরেন্ট, হ্যাঁ অনেক মানুষ বসে খাচ্ছে, তারা ড্রিঙ্কস করতেছিল। তো আমি অ্যাজ ইউজুয়াল, যেহেতু বৃষ্টিও হচ্ছে টিপটিপ, আমি জাস্ট আমার বাইকটাকে পার্কিং এ রেখে আমি ওইটার ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে আমি ওইখানে মানুষ যাদের দেখি তারা মোটামুটি হচ্ছে কেমন, একটু ওল্ড পিপল, লাইক যাদের বয়স 70+, এরকম মানুষ প্রচুর সেখানে। তারা হচ্ছে ড্রিঙ্কস করতেছে, বিভিন্ন খাবার খাচ্ছে। তো আমি জাস্ট তাদের একজনকে মানে সৌজন্যমূলক কথাবার্তা বলে আমি তাদের সাথে মানে ডিসকাস করি আজকে ওয়েদারের ব্যাপারে। তো দেখলাম যে সে কেমন যেন মানে আমার সাথে কথা বলতে অতটা আগ্রহী না, জাস্ট আমাকে বললো আচ্ছা ঠিক আছে বসেন আপনি, বা এরকম মানে সৌজন্যমূলক কথা। তো এটা বলার পরে আমি ওইখানে বসি। বসার পরে আমার জাস্ট হচ্ছে যে সিম্পল একটা আমার ক্ষুধাও লেগেছিল প্রচুর, আমি ওইখান থেকে সিম্পল একটা খাবার অর্ডার করি। হ্যাঁ, এই ডেজার্ট টাইপের, তিরামিসু টাইপ, এটা তিক্ত দিয়ান বলে। হ্যাঁ, এটা অর্ডার করি। ওরা কিছুক্ষণ পরে ওই অর্ডারটা তারা মানে কাউন্টারে বলে তৈরি হয়ে গেছে, আমি সেটা নিয়ে জাস্ট খাওয়া দাওয়া করি। এটা খাওয়া দাওয়া করার পরে রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমার আর কিছু মনে নাই। এক্স্যাক্টলি আমি যখন মানে আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি যে অলমোস্ট দুই দিন পার হয়ে গেছে। লাইক আমি যেদিন ওইখানে যাই সেদিন ছিল শনিবার, আর আমি যখন মানে আমার ঘুমটা ভাঙে আমি দেখি যে সেদিন হচ্ছে সোমবার, মানে শনিবার রাত রবিবার রাত পার হয়ে গেছে, আমি সোমবার সকালে জাস্ট ওইখানে সজাগ পাই। কিন্তু বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমি যখন সজাগ পাই আমি দেখি আমি ওই অ্যাবান্ডন বিল্ডিংটার এই দুইতলাতে, হ্যাঁ, সেখানে কোনো রেস্টুরেন্টও নাই, কোনো ঘর বাড়িও নাই, কোনো মানুষ মানে থাকার মতো কোনো পজিশনই নাই। এখানে জানালাগুলা ভেঙে আছে, ইট পড়ে আছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি প্রথমে জাস্ট আমি চিন্তা করতে পারতেছিলাম না আমি কিভাবে এই জায়গাতে আসলাম আর এটা কোথায়। তো আমি যখন নিচে আসি তখন দেখি বাইরে আমার মানে স্কুটারটা যথারীতি পার্কিং এর জায়গায় পার্কিং এ আছে। হ্যাঁ, আমার পার্কিং এ আমার স্কুটারটা আছে, নিচে কোনো রেস্টুরেন্টও নাই, কোনো বিল্ডিংও নাই, একদম মানে ডাইরেক্ট অ্যাবান্ডন একটা জায়গা। তো আমি ওই সময় ভয় পেয়ে যাই, আমি দেখি আমার মোবাইল অফ হয়ে আছে, কোনো মোবাইলে চার্জ নাই, আর মানে আমি উবার ইটসে থাকলে তো অনলাইনে থাকি, তো ওইখানে হয়তো অনলাইনে থাকার কারণে ওই মানে চার্জটা শেষ হয়ে গেছে ডাটা অন থাকার কারণে। আর বের হয়ে আমি যখন ওইখান থেকে আসতেছিলাম বাসাটার দিকে তাকাচ্ছিলাম, আমি জাস্ট নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ আমার কাছে তো এটা গত রাতের মতো মনে হয়েছে। আমার জাস্ট মনে হয়েছে যে আমি এখানে গতকালকে রাতে ঘুমাইছি, এখন আমি বের হয়ে আসতেছি। কিন্তু গতকালকে রাতে তো আমি এখানে ঘুমানোর কথা মনে হয়নি, আমার মনে হচ্ছে যে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, অনেক মানুষজন ছিল যারা একসাথে খাওয়া দাওয়া করছিল, একটা পার্টি হচ্ছিল। হ্যাঁ, তো এই জায়গাটা এরকম আবার হঠাৎ করে অ্যাবান্ডন হয়ে গেল কি করে? যাই হোক, আমার মানে এই মাথার মধ্যে প্রশ্নগুলো খেলতেছিল, তো আমি আর কোনো কিছু মিলাইতে পারিনি। আমি ভাবছি যে ওকে ফাইন, এটা হয়তো মানে আমার ভুল, আমি গত রাতে এখানে এসে ঘুমাইছি। তো এরপরে যখন আমি আমার বাসায় আসি, তো ভাই আমার ঘটনাটার মূল চমকটা এই জায়গাতে, আমি বাসায় এসে সেটা যখন আমি ঘড়ি দেখি বা আমার মোবাইলটা অন করি তখন আমি খেয়াল করি যে এখানে দুই দিন চলে গেছে। হ্যাঁ, দুই দিন চলে গেছে, কিন্তু আমার যে ভার্সিটি ডরমেটরি মানে আমার বাসায় যে আমার পাশের রুমমেটটা ছিল তাকে আমি বলি যে এরকম দেখো, ও একটা চাইনিজ ছেলে, ওর নাম হচ্ছে তাশি। তো আমি ওকে বলি যে তাশি তুমি কি জানো আমি দুই দিন কোথায় ছিলাম? তো ও বলে কেন কি হয়েছে? আমি ওকে বলি যে দেখো আমি এরকম একটা জায়গায় গেছিলাম, ওই জায়গাটা তুমি চেনো? ওই জায়গাতে আমি যাওয়ার পরে দেখি মানে আমি ওদের সাথে খাওয়া দাওয়া করলাম, ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল, আমি খাওয়া দাওয়া করলাম, তারপরে আর আমার কোনো কিছু মনে নাই। তো বলতেছে না তুমি তো এই বাসাতেই ছিলা, লাইক তোমার সাথে আমার গতকাল কেউ দেখা হইলো, কি চেনো তুমি, কি যেন করতেছিলা, আমি তোমার সাথে কথা বললাম, তুমি বললা ওকে ফাইন। তো এটা শোনার পরে মানে আমি জাস্ট হচ্ছে মানে আমি আর নিতে পারতেছিলাম না যে আমার সাথে কি হচ্ছে এগুলা। তাছাড়া বিশ্বাস করবেন না, লাইক আমি আমার জাস্ট আমার মেমোরিতে আছে আমি ওই জায়গাতে খাওয়া দাওয়া করেছি, এরপরে আমি ঘুম থেকে উঠেছি। আমার জাস্ট মনে হয়েছে যে আমি হয়তো মানে সর্বোচ্চ হলে একটা রাত আমি ওইখানে ঘুমাইছি। তাও আমি একটা রেস্টুরেন্টে টেবিল চেয়ারে বসেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। যখন আমি নিজেকে আবিষ্কার করি আমি দুইতলায় একটা পরিত্যক্ত বিল্ডিং এ ছিলাম, আর ওই সময়টাতে যেহেতু দুই দিন আমি ওই জায়গাতে ছিলাম, আমি যখন ক্যালেন্ডারটা দেখি, হ্যাঁ, তো দুই দিন আমার যথারীতি আমি উবার ইটসে কাজে যাইনি, আমি ক্লাসে যাইনি। তো আমার এই যে জিনিসগুলো কিন্তু অ্যাবসেন্ট আছে, কিন্তু আমার বাসায় যে আমার রুমমেট ছিল বা আমার পাশের রুমে যে থাকে ও বলছে ও আমাকে বাসায় দেখেছে। এটা কিভাবে সম্ভব রাসেল ভাই? আমার মানে এটা শোনার পরে আমার কোনোভাবে আর মাথায় ঢুকতেছিল না এই বিষয়গুলো নিয়ে। আমি মানে অনেক বেশি ভেঙে পড়ি ওদিন, আমার একটানা বেশ কয়েকদিন জ্বর ছিল। এরপরে আমি এখানে যে মসজিদ আছে, একটা মুসলমান কমিউনিটির একটা স্ট্রং মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেবের সাথে এই ব্যাপারটা আমি ডিসকাস করি যে আমার সাথে এগুলা ঘটেছে, এখন আমি কি করতে পারি। তো উনি আমাকে বললো যে এরকম হয়, পৃথিবীতে অনেক কিছুই আছে যেগুলো আমরা জানি বা আমরা জানি না, কিন্তু তারা আছে। তো তোমার তুমি ওই জায়গাতে ছিলা, কিন্তু তোমার হয়ে অন্য আরেকজন হয়তো এখানে এক্সিস্ট করেছে। যাই হোক, তুমি এগুলা নিয়ে আর মাথা ঘামাও না, তুমি নামাজ পড়ো রেগুলার, সব ঠিক হয়ে যাবে। তো এরপর আমি ওই রুটটাতে অনেকবার গিয়েছি, ওই বাসাটার দিকে তাকিয়েছি, দেখেছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে দেখতাম কি জানেন, এই জিপসি সম্প্রদায়ের কিছু লোকজন, জিপসি বলতে রোমানিয়ান একটা জাতি আছে, এটা ইউরোপে যারা থাকেন তারা জানেন, যে তাদের সবকিছু থাকার পরে তার রাস্তাঘাটে থাকে, বন জঙ্গলে থাকে এরকম, পিছনে ব্যাগ নিয়ে রাখে অনেক বড়, আর ছেঁড়া ময়লা জামা কাপড় পরে থাকে তারা সাধারণত, মানে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে বেড়ায়। তো জিপসি সম্প্রদায়ের আমি অনেক মানুষকে দেখতাম ওইখানে যেতে। তো একদিন এরকম একজনকে আমি জিজ্ঞেস করলাম যে এই তোমরা এই জায়গাটাতে আসো কেন, বা এই জায়গাটাতে কি তোমাদের। তো তখন ওই জিপসি সম্প্রদায়ের লোকটা আমাকে বলল যে এটা কখনো অ্যাবান্ডন ছিল না, আমরা যেটা জানি তোমরা সেটা জানো না, এই জায়গাটা কখনো অ্যাবান্ডন ছিল না, এটা কখনো অ্যাবান্ডন হবেও না, তোমরা যতই ভাবো এটা খালি হয়ে গেছে, এটা আমাদের জায়গা, এটাতে আমরা থাকবো সব সময়। তো এরপরে আমি ওর কাছ থেকে যেটা জানলাম যে এখানে একটা সময় এই মানে এই বিল্ডিং এর যে মালিক ছিল, এইখানে একজন ভাড়াটিয়া ছিল যে কালো জাদু প্র্যাকটিস করত, কিন্তু বিল্ডিং এর মালিক সে ভাড়াটিয়াটির সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং তাকে মানে অবৈধভাবে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে অথবা বের করে দেয়। এর কিছুদিন পরে ওই বিল্ডিং এরই ঠিক দুই তলায় হচ্ছে যে ওই ভাড়াটিয়া যে ছিল ওকে কিন্তু অলরেডি এই বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সে ওই জায়গাতে সুসাইড করে, লাইক ওই বাসাতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়, মানে যে জায়গাটাতে আমি ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করেছিলাম রাসেল ভাই, ওই 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 বিল্ডিংটাতে সে আত্মহত্যা করেছিল। আর এরপরে থেকে ওইখানে অনেক ধরনের অ্যাবনর্মাল ঘটনাগুলো ঘটতে থাকে। তো ওইখানে সত্যি একটা নিচে একটা রেস্টুরেন্ট ছিল, একটা ট্যাক্সি ফোনের দোকান ছিল, উপরে তলায় ফ্ল্যাট ছিল, কিন্তু ওই জিনিসগুলো এখন আর কেউ এখানে থাকতে পারে না এই ধরনের মানে অ্যাবনর্মাল ঘটনাগুলোর কারণে। তো এরপরে থেকে ওই বিল্ডিংটা অ্যাবান্ডন আছে, আর ওই বিল্ডিং এর যে মালিক ছিল সে একজন মানে সিঙ্গেল পার্সন ছিল, সিঙ্গেল ওল্ড ম্যান, উনি বিয়ে করে নাই বা ওনার কোন উত্তরাধিকার ছিল না। তো ওই লোকেরও যে মৃত্যু হয়েছে সেটা অনেক অপ মৃত্যু ছিল। তো এরপরে থেকে ওই বাসাটা বা ওই বিল্ডিংটা টোটালি অ্যাবান্ডন, মানে এই দেশে যেরকম হয় আর কি, যে একটা প্রপার্টি যদি কোনো ওনার না থাকে তো সেটা হচ্ছে যে সরকারের মালিকানা পেয়ে যায়, এবং ওই জায়গাটা সরকার যতদিন পর্যন্ত স্থাপনা একদম মিশে না যায় ততদিন পর্যন্ত সরকার ওইখানে হস্তক্ষেপ করে না। তো ওই জায়গাটা এখন ওইভাবেই আছে, আপনারা চাইলে আমি ছবি ভিডিও এগুলো শেয়ার করতে পারি। তো রাসেল ভাই আমি জানি না, আমি এর আগে কখনো স্টোরি রেকর্ড করিনি, বা বুতেফোন উপলক্ষে আমি দিচ্ছি এটা, বুট ডট কম উপলক্ষে, কেননা আমি বুতেফোনের সাথে আছি 2011 সাল থেকে, সেই শৈশবকাল থেকে। রাসেল ভাই এখনো প্রতি রাতে আমি ভূত ডট কম শুনি বা বুটেফোন পুরোনো এপিসোড গুলো শুনি, এগুলো আমার ঘুমানোর উপলক্ষ, এগুলো সাউন্ড, বিশেষ করে আপনার ভয়েসটা না শুনলে আমার ঘুম হয় না। তো ধন্যবাদ রাসেল ভাই আমার স্টোরিটা প্লে করার জন্য, আর অবশ্যই আপনি জানাবেন আমাকে যদি আমার স্টোরিটা প্লে করেন, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই, তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়? চোখের পলকে ভূত.com with Russell
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি পরবর্তী ঘটনায় যাব এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে যিনি, তার নাম হচ্ছে সুজন এবং তিনি লিখেছেন যে রাসেল ভাই, স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই রেকর্ড করে পাঠালাম। যদি গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই ভূত.com এ শেয়ার করবেন। নাম সুজন, ঠিকানা খুলনা বিভাগ বাগেরহাট জেলা, বাগেরহাট থানা, বারুইপাড়া ইউনিয়ন, কোথলা গ্রাম। এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। আমি আশা করব যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই।
আসসালামু আলাইকুম। রাসেল ভাই এবং ভূত.com এর সকল শ্রোতাকে জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রথমেই আমি আমার পরিচয় পর্ব শেষ করতে পারি, আমি আমার ঘটনায় যাব। রাসেল ভাই, আমি সুজন, খুলনা বিভাগের বাগেরহাট জেলা থেকে বলছি এবং আমি বর্তমানে একটি ঔষধের ফার্মেসিতে কর্মরত অবস্থায় আছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে চলেছি, এই ঘটনাটি আসলে আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। আসলে ঘটনাটি ঘটে 2007-08 সালের দিকে আর কি, এবং ঘটনাটি ঘটে আমার দাদা বাড়িতে। তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আমরা আমার দাদার বাড়িতে আমরা একসাথে সবাই আর কি থাকতাম। পরবর্তীতে আমরা ওখানে আর থাকা হয় না, ওখান থেকে আমরা সরে গিয়ে অন্য একটি গ্রামে গিয়ে বাড়ি করেছি আর কি। তো ওই গ্রামের ওই আমার দাদা বাড়ির একটি ঘটনা আমি আজকে শেয়ার করতে চলেছি। রাসেল ভাই, আমাদের যখন আর কি ঘটনাটা ঘটে, আমাদের তখন অনেক ধান হতো, ধানের জমি ছিল এবং অনেক ধান হতো আমাদের বাড়িতে। তো সমস্যাটা কি যে আমাদের যে উঠান, ওই উঠানে আসলে মানে জায়গা ছিল না আর কি, ধান রাখার মতো বা ধান সিদ্ধ শুকনো এগুলো করার মতো আসলে জায়গা তেমন ছিল না আর কি। তো কাজেই আমাদের ধানগুলোকে আমাদের দাদা বাড়ির সাইডে একটা স্কুল মাঠ ছিল, ওই স্কুল মাঠে আর কি রাখা হতো আর কি, আমাদের যে ধানগুলো আর কি ওইখানে রেখে তারপরে হচ্ছে আপনার ওই ধান করা, মলা, তারপরে সিদ্ধ শুকনো ধান রোদ দেয়া, এই এই কাজগুলো করা শেষ হলে তারপর আবার ওইখান থেকে আমাদের বাড়িতে নিয়ে আসতো আর কি। তো সেই কারণে আমাদের ওই ধানগুলো কেটে ওই ওই স্কুল মাঠে আর কি উঠাই। তো উঠানোর পরে সেই তখন আর আসলে আবার ধান চুরি হয়ে যেত, রাত্রিবেলায় দেখা গেল যে অনেকে ধান চুরি করে নিয়ে যেত। তো সেই কারণে আমার বাবা করেন কি, ওই ধান যেহেতু স্কুল মাঠে উঠাইছেন সেহেতু স্কুল মাঠে পাহারা দিতে হবে, ধান রাত্রে ওইখানে থাকতে হবে, তা না হলে ধান চুরি হয়ে যেতে পারে। তো সেই কারণে আমার বাবা স্কুল মাঠের একটা কোণে ছোট্ট একটা মাচা তৈরি করে আর কি, উপরে তাবু টানিয়ে ছোট্ট করে একটি থাকার জায়গা তৈরি করে, যেখানে থেকে আর কি রাত্রে এখানে থাকবে, পাহারা দিবে আর কি। তো সেই কারণে ওরকম প্রথম দিন ওরকম পাহারা দেয়, প্রথম দিন কোনো সমস্যা হয় না, কোন রকম কিছু হয় না। দ্বিতীয় দিনও পাহারা দেয়, তৃতীয় দিনও তেমন কোনো সমস্যা হয় না, সমস্যাটা হয় তৃতীয় দিন রাতে। ওরকম প্রতিদিনের মতো ওইরকম রাত্রেবেলায় বা খাওয়া দাওয়া করে আমার বাবা ওই ওইখানে যায় আর কি পাহারা দিতে। পাহারা দিতে যাওয়ার পরে সাথে একটি টর্চ লাইট থাকতো এবং একটি দা ছিল, রামদাও আর কি, আমাদের ওই রামদাটা সাথে নিয়ে যেত আর কি, যেহেতু যদি চুরি টুরি বা কেউ আসে দাউটার সাথে থাকলে আর কি সাহস পাওয়া যাবে আর কি। তো সেই কারণে দাউটা সাথে রাখতো আর কি। ওরকম শুয়ে আছে রাত্রিবেলায় তাঁবুর ভিতরে, হঠাৎ করে মাঝরাতের দিকে তার মনে হচ্ছে যে মানে তার বাসার আশপাশে কেউ যেন হাঁটাহাঁটি করতেছে এবং ওই হাঁটাহাঁটির শব্দে আর কি তার আসলে ঘুম ভেঙে যায় আর কি। ঘুম তো তেমন ছিল না, যেহেতু পাহারা দিতে হবে, একটু ঘুমাচ্ছিল আবার সজাগ হচ্ছিল, এরকমটা করতেছিল আর কি। তো ওরকম দেখতেছে যে কারোর হাঁটাহাঁটি শব্দ, মনে হচ্ছে যে কয়েকজন মানুষ হাঁটাহাঁটি করতেছে এরকম একটা শব্দ হচ্ছে আর কি। তো তখন তিনি মনে ভাবে যে কি ব্যাপার, এখানে কি হাঁটাহাঁটি করে এত রাত্রে, চোর টোর আসলো নাকি আবার। তখন সে বাইরে বের হন, লাইট জ্বালিয়ে টর্চটা নিয়ে এবং দাও রামদাও খাওয়ান হাতে নিয়ে আর কি বাইরে বের হন। বাইরে বের হয়ে এদিক ওদিক লাইট মেরে দেখেন যে না, কোথাও কিছু দেখা যাচ্ছে না, কোনো মানুষজন নেই। তখন ভাবে যে হয়তো বা আমার মনের ভুল হতে পারে, এটা মনে করে সে আবার তাঁবুর ভিতর ঢুকে আবার শুয়ে পড়ে আর কি। শুয়ে পড়ার কিছুক্ষণ পরে, প্রায় 10-15 মিনিট পরে, উনি আবার লক্ষ্য করেন যে কেউ হাঁটাহাঁটি করতেছে এরকম, এবং ফিসফিস করে কথা বলতেছে এরকম। মনে হচ্ছে যে কেউ যেন ফিসফিস করে কিছু একটা বলতেছে, কিন্তু কি বলতেছে এই কথাগুলো আসলে বোঝা যাচ্ছে না। তবে তিনি স্পষ্ট শুনতেছিলেন যে কিছু একটা বলতেছে, তারা কথা বলতেছে কয়েকজন, কিন্তু এমন একটা ভাষায় কথা বলতেছে আসলে বুঝেই উঠতে পারতেছে না যে কি যেন একটু বলতেছে। তখন আমার বাবা আবার সে তাঁবুর ভিতর থেকে বের হন, বের হয়ে আবার দেখেন যে কিছু নেই, কোথাও কিছু নেই, কোনো সাড়া শব্দ নেই, সবকিছু ঠান্ডা পরিবেশ। উনি মনে হয় যে ব্যাপার কি, কারা এখানে কথা বললো, শুনলাম এর মধ্যে নেই, সেটা তো কেমন জানি মনে হচ্ছে। তারপর তিনি ভালো করে চারি সাইডে লাইট মারলেন, টর্চ মারলেন এবং ঘুরে ঘুরে দেখলেন যে দেখি আশেপাশে কোথাও আছে নাকি, বা যদি কোনো মানুষ আসে, চুরি চোর যদি আসে তাহলে তো বের হলে হয়তো দৌড় দিবে, দৌড়ের একটা আওয়াজ তো নাই পাওয়া যাবে যে ওইখান থেকে দৌড়ে চলে যাচ্ছে বা এরকম কোনো কিছু, কিন্তু সে মানে কিছুই বোঝাই যাচ্ছে না আর কি। যাই হোক, তারপরে আবার আমার বাবা তাঁবুর ভিতর ঢুকে উনি আবার শুয়ে পড়েন। শুয়ে পড়ার কিছুক্ষণ পর ওনার মনে হচ্ছে যে বাহিরে, বাসার বাহিরে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, প্রচন্ড আকারে ঝড় হচ্ছে, মানে মনে হচ্ছে সবকিছু মেসাকার হয়ে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার। কিন্তু তার তাঁবুর ভিতরে আবার কোন রকম কোন বাতাস নেই। তখন তিনি মনে করেন যে হঠাৎ করে ঝড় নেমে গেল, এখন যাই হোক নামতেই পারে। তিনি মনে করলেন যে সাইডে একটি পলিথিন ছিল, আসলে তিনি মনে করেন যে তাহলে যেহেতু ঝড় শুরু হয়েছে বৃষ্টি হতে পারে, তিনি মনে করেন যে এই পলিথিনটা দিয়ে আর কি ধান করে ঢেকে ফেলি, যেহেতু ধানে যদি বৃষ্টি হয় ধান ভিজে যাবে আর কি। উনি যখন বাইরে বের হন, বের হয়ে দেখেন যে কোনো বাতাস কিচ্ছু না, একদম শুধু শুধু, মানে কোনো বাইরে যখন বের হন দেখে একদম নিস্তব্ধ, কোনো ঝড় বাতাস কিচ্ছু না। ব্যাপারটা তার কাছে রহস্যজনক মনে হতে লাগে আর কি। তারপরে উনি রীতিমতো আবারও মানে ঈশার ভিতরে, তাঁবুর ভিতরে ঢুকে উনি আবার শুয়ে পড়েন। শুয়ে পড়ার একটা পর্যায়ে উনি লক্ষ্য করেন যে এবার মানে বাতাসটা উনার মানে মাথার কাছ দিয়ে আসতেছে আর কি, মনে হচ্ছে যে উনি শুয়ে সাইডে একটা কাঁথা আছে, কাঁথাটা গায়ে দিয়ে উনি শুয়ে পড়েন, এবং মনে হচ্ছে যে এবার যেরকমটা মনে হচ্ছে যে ফু দিচ্ছে কেউ, এরকমটা মনে হচ্ছে যে কোনো বড় একটা কোনো কিছু তার তাঁবুর ঠিক মাথার কাছে এসে জোরে ফু দিচ্ছে এবং তার কাঁথা উড়ে চলে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে। তখন কিন্তু সাইডে যে ঝড়ের বাতাসের কোনো একটি ওরকমটা মনে হচ্ছে না, শুধুমাত্র তার মাথার কাছে সে কেউ জানি ফু দিচ্ছে আর কি, এরকমটা মনে হচ্ছে যে ফু দিয়ে কাঁথা উড়িয়ে ফেলতেছে। তা উনি তখন আবারও টেনে টেনে উনি কাঁথা গায়ে দেন আর কি, কিন্তু যতই গায়ে দিচ্ছেন না কেন জোরে একটা ফু হচ্ছে এবং ওনার কাঁথা উড়ে চলে যাচ্ছে। তখন আর মনের ভিতরে একটু ভয় লাগা শুরু হয়, ভয় লাগা কাজ করে, এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক, কেননা যে স্কুল মাঠে তিনি ছিলেন, স্কুল মাঠের এক সাইডে ছিল বিরাট বড় একটি বাগান এবং এক সাইডে ছিল একটি কবরস্থান, এবং ওই কবরস্থানে অনেক আত্মহত্যা করা লাশ ওখানে দাফন করা ছিল, অনেকে বিষ খাওয়া তারপরে গলায় রশি পিছিয়ে মরা, এরকমটা আর কি ছিল ওইখানে। তো এই ব্যাপারটা, এবং তাছাড়া স্কুল মাঠে টুকটাক অনেকে অনেক রকম ভয়ের জিনিস দেখে আর কি, এটা ভেবে ওনার আসলে ভয় লাগা শুরু হয়। তখন যখন ভয় লাগে তখন তিনি করেন কি, যে কাঁথাটা তিনি মানে মুড়ি দেন, মুড়ি দিয়ে আরকি শুয়ে থাকেন, শুয়ে পড়েন। কিন্তু রাসেল ভাই কথাটা হচ্ছে যে যতই উনি কাঁথা মুড়ি দিচ্ছেন না কেন, ওইরকম একটা মানে বাতাসে প্রচন্ড জোরে একটা ফু দিচ্ছে এরকমটা মনে হচ্ছে, এবং রীতিমতো তার কাঁথা উড়ে চলে যাচ্ছে। তো এই ঘটনার পরে ওনার আসলে খুব ভয় লাগতে শুরু করে, মানে মনে করেন যে এখানে থাকা যাবে না, মানে খুব ভয় লাগে। তাঁবুর ভিতর থেকে উনি বাহিরে চলে আসেন দাও হাতে নিয়ে এবং টর্চ হাতে নিয়ে। বাহিরে এসে দেখে যে কিছুই নেই, স্বাভাবিক। তখন তিনি বাসার দিকে রওনা দেন যে এখানে একা থাকা যাবে না। বাসায় চলে আসেন, বাসায় এসে সবাইকে বলেন যে এরকম আমার ওইখানে থাকতে ভয় করতেছে, এই ঘটনা হচ্ছে, আর ধান তো পাহাড়ে দিতেই হবে, তা না হলে তো চুরি হয়ে যেতে পারে। সেটা ভেবে আর কি আমার বাড়িতে আমার ছোট মামা ছিল এবং আমার বড় ভাই, তাদের দুজনকে আর কি সাথে করে নিয়ে যান আর কি। নিয়ে যাওয়ার পরে ওইখানে পাহারা দেন, কিন্তু ওই রাতে আর কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই তারপরে 10-12 দিন এরকম স্কুল মাঠে ছিলেন, এবং ধান যতদিন না ঘরে উঠছে ততদিন এখানে পাহারা দিয়েছেন। তো কখনো আমার বাবা একা কখনো ওইখানে যাননি, পাহারা একা দেননি, সাথে হয় আমার ভাই ছিল বা আমার মামা বা আমার কাকা, এরকম যাই হোক কয়েকজন দু একজনকে সাথে নিয়ে আর কি উনি পাহারা দিতেন। তারপরে আর আসলে কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভূত.কম এ শ্রোতাদের সাথে শেয়ার করবে। ভূত.কম দীর্ঘজীবী হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সুজন আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আগামী নতুন কোন এপিসোডে, আমি নতুন কোন ঘটনা নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, খুব ভালো, এন্ড খোদা হাফেজ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা পরপর দুটি অডিও ক্লিপ শুনলাম এবং আশা করছি অডিও ক্লিপগুলো আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অডিও ক্লিপে। আশা করছি এই অডিও ক্লিপটি আপনাদেরকে যথেষ্ট আনন্দ দেবে। চলুন কথা না বাড়িয়ে আমরা তৃতীয় অডিও ক্লিপে চলে যাই।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করলাম না কেমন আছেন, জানি আপনি সবসময় ভালো দলে আছেন, ভালো দলে থাকেন। আর প্রিয় লিসেনার্সদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি বলবো সেটি একটি আমার বোনের সাথে চলন্তকালীন একটা ঘটনা। আমি আমার পরিচয়টা আগে দিচ্ছি, আমার নাম মোহাম্মদ আউয়াল মিয়া, আমি ওমান প্রবাস, আমি ওমান থেকে বলতেছি। রাসেল ভাই আমি আমার ঘটনায় চলে যাই। রাসেল ভাই আমার বোন 2021 সালে, তখন আমাদের বাড়িতে আমার বাড়িটার একটা বর্ণনা দিয়ে রাখি, আমার বাড়িটা একটা হচ্ছে 3 রুমের একটা বাড়ি, সাথে একটা গরুর খামার, সাথে আছে একটি আমাদের ইউজিং করে একটি টয়লেট, ঘর থেকেই আর কি একটু দূরে গ্রাম অঞ্চলে যা হয় আর কি। তো রাসেল ভাই আমার বোন যখন টয়লেটে যায় তখন ও দেখে কে যেন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, আর কেউ ও টয়লেটে যখন যায় তখন কেউ ঢিল মারছে টয়লেটে, কেউ দেখতেছে দাঁড়িয়ে আছে, এরকম অনেক দিন চলে যাচ্ছিল। তো আমার বোন এটা কোনো পাত্তা দেয়নি, ঠিক আছে, যে বউ ভাবছে মনের ভুল, এক মানুষের একদিন দুই দিন হতে পারে রাসেল ভাইয়া, মানুষের প্রতিদিন তো হয় না, তাই না। ও প্রতিদিনই এরকম দেখতো, যে ওকে কেউ সাদা কাপড় পরে ডাকছে, কেউ দাঁড়িয়ে আছে, হয়তো কেউ ঢিল মারছে। বেশ এরকম কয়েকটা মাস কেটে গেল, দুই তিন মাস এরকম কেটে গেল। একজন হুজুরকে মানে একটা মসজিদের ইমামকে ডেকে ওকে দেখানো হলো, বললো যে এটা কিছু না, এটা স্বাভাবিক মনের বিভ্রান্ত। তাই ওকে তাবিজ পরা দিল, পানি পরা দিল, এই আর কি। দেওয়ার পর ভাইয়া সমস্যা এখানে সমাধান নয়, ওর বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পর ভাইয়া ওর এখন তিন চার মাস হয়ে গেছে বিয়ের বয়স, বিয়ের দিন যে তিন চার মাস, তিন চার মাসের ভিতর ভাইয়া কোন রকম কোন সমস্যা সমস্যাই হয়নি। তো ভাইয়া ও এই তো কোরবানি গেল আমাদের বাড়ি, যখন আমার বোন আসলো, তখন আমার বোন আসছে বেড়াই গেছে, তখন আমাদের আমার বোন একা একা যখন বের হইত, তখনই ওকে দেখতো কি কেউ বলতেছে যে আয় আয় তোকে নিয়ে যাব, এরকম ওকে অনেক ডাকত, ওর সাথে দেখা করত। এরকম আমার বোন কোনো পাত্তা দেয়নি, ব্যাস কোনো রকমই হয়নি। আমার বোন যখন ওর শ্বশুর বাড়ি চলে গেছে, তখন ওর বিহেভ এমন হয়েছে যে ভাইয়া পলার বাহিরে যা এতটা বিহেভ খারাপ বিহেভ করতেছে সবার সাথে বলার বাহিরে, রাতে ঘুমে স্বপ্নে দেখে বিভিন্ন রকমের সব অনেক কিছু স্বপ্ন দেখে, আর ওকে বলতেছে তোকে নিয়েই যাবো, আমি কেউ ঠেকাতে পারবে না, রাখতে পারবে না। ও পুরো রাতে পুরো বাড়িটা মাথায় করে রাখে যা বলার বাইরে। ভাইয়া কি বলবো যে এখন ইদানিং ওকে দুই তিনজন কবিরাজ দেখানো হয়েছে, কোনো লাভ হচ্ছে না। তো আমার বোনের ট্রিটমেন্ট চলতেছে ভাইয়া, আর কালকে আমি শুনছিলাম যে সপ্তাহখানিক আগে যে আমার বোনের সাথে নাকি একটা কবিরাজে তাবিজ দিছে, পানি পরে দিছে, তারপরও বলছে যে ঠিক হয়ে যাবে। তখন আমার বোন ঘরে বসে কোরআন শরীফ পড়তেছিল, তখন জানালা আছে ও শ্বশুর বাড়িতে, হ্যাঁ ঘরে জানালার সাইডে ও বসে ও কোরআন শরীফ পড়তেছে, আর দেখতেছে যে সাদা কাপড় পরিধান ওই লোকটা অবয়বটা দাঁড়ায় আছে। তখন আমার বোন বললো দাঁড়া আমি কোরআন শরীফটা পড়া শেষ করে নেই, তার সাথে তোকে দেখতেছি। কথা বলছে ভাইয়া সাথে সাথে যে আমার বোন নিচে তাকাইছে আর দেখে ওইটা ভ্যানিশ, ওটার নাই। তো ভাইয়া যদি আমার বোনের জন বোনের সাথে এখনো অহরহ ঘুরতেছে, এরকম কিছু কিছু ঘটনা ঘটতেছে, এটা কি আসলে কোথা থেকে আসছে, কি আসছে কেউ বলতে পারতেছে না। আমার বোনের ট্রিটমেন্ট চলতেছে এখনো। তো যদি আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, বুট.কম দীর্ঘজীবী হোক, আমরা সবাই সাথে আছি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ, যদি আমার ঘটনাটি ভালো লাগে তাহলে প্রচার করবেন বুট.কম এ। তার আর আমার সাথে ঘটে যাওয়া আরো দুটো নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা আছে, আমি নিজের সাথেই ঘটছে, তা আমি বুট.কম এর সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।
শুনতে পাচ্ছেন শব্দটা?
আছি আমি রাসেল্লা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর দেরি না করে, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, আমি চতুর্থ অডিও ক্লিপে যাব এবং চতুর্থ অডিও ক্লিপটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন। এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে শুনছেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এভাবেই সবসময় আমাদের সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের চতুর্থ অডিও ক্লিপে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে চমৎকার একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি। তো ঘটনাটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটা। সে আমার বড় ভাই, তো ওর সাথে ঘটনাটা ঘটা। যখন ঘটনাটা ঘটে তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। তো ঘটনাটা হচ্ছে 2016 সালের, তখন আমি ক্লাস ফাইভে পড়তাম। তো বর্ষার সময় আমি আমার ওই বড় ভাইদের বাসায় বেড়াইতে যাই। তো বড় ভাইয়ের আব্বু আমার চাচা হয়, আমি ওনারে মাজাব্বা বলে ডাকি। তো ওখানে গেলাম, তখন বর্ষার সময়। ওখানে যাওয়ার পরে বড় ভাইয়ের সাথে সারাদিন আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে রাত হয়ে গেল। তো রাত্রে আমরা বাসায় আসলাম। বলে রাখা ভালো, বাসায় ওইদিকে মানে বর্ষার সময় তো মানে বৃষ্টি হয়ে মানে পুরা মানে মাঠটা সব লোড হয়ে গেছে বৃষ্টির পানিতে। তো ওই ভাইয়াদের বাসায় যখন ঢুকতে হয় তখন ওইখানে হচ্ছে মনে করেন হচ্ছে অনেক বৃষ্টির পানি জমে গেছে। তো এই জন্য তো রাত্রে তো পানির ভিতর দিয়ে যাওয়া যাবে না, এই জন্য ওরা ওই যে গ্রামের ভাষায় যেটারে সাকু বলে ওই সাকু বানাইছে। তো সাকু বানানো আছে। তো রাত্রে ওইটার উপর দিয়ে আমরা বাসায় প্রবেশ করলাম। ঢোকার পরে টিভি দেখছিলাম, ওইখানে টিভি দেখছিলাম। আর বলে রাখা ভালো, বাসার বর্ণনাটা হচ্ছে মনে করেন একটা পাড়া আছে, ওই মানে ওই পাড়া থেকে ফুল আলাদা। মনে করেন এখানে আমাদের ভাইয়াদের বাসা, ভাইয়াদের বাসা থেকে 2 মিনিট হাঁটলে গান তো মনে করেন মেন পাড়া, যেই পাড়ার ভিতরে অনেক মানুষজন থাকে, অনেক বাড়ি ঘর আছে, মানে বলতে গেলে একবারে ভিন্ন টাইপের বাসা। মানে বাঁশঝাড় আছে, তারপরে হচ্ছে সাইডে দুইটা কবর আছে, মানে বলতে গেলে অনেক ভয়ানক জায়গা একটা। তো ওখানে গেলে আমি শুধু মানে সন্ধ্যার আগে বাসায় ঢুকে যাই। তো বড় ভাই আছে, তো সাহস করে ওইদিন বেশি রাত পর্যন্ত বাইরে ছিলাম। তো বাসায় আসলাম, আসার পরে টিভি দেখছিলাম। টিভি দেখার সময় ভাই বলল, আমি তো হচ্ছে মোবাইলটা রেখে আসছি রে, মানে ওই একটা আমাদের নানি বাসা, নানিদের বাসা ছিল, তো নানিদের বাসায় মোবাইলটা রেখে আসছে তাই বলল। তো ভাইয়া হচ্ছে তখন বাজে রাত 7টা থেকে 7:30 বাজে। তো ভাইয়া হচ্ছে চলে গেল মোবাইলটা আনতে। তো আমি আব্বু আর আম্মুর সাথে বসে টিভি দেখছিলাম ঘরে। তো ভাইয়া চলে গেল। তো ভাইয়া চলে যাওয়ার পরে আমরা টিভি দেখছিলাম। তো ভাইয়া চলে যাওয়ার আধা ঘন্টা পেরিয়ে মানে অনেক সময়, প্রায় 1 ঘন্টা মতন সময় পেরিয়ে যাচ্ছে। তো আব্বু বলছে কোনো কি সমস্যা হলো নাকি, বাইরে গিয়ে দেখে আসি। তো আব্বু বাইরে বের হলো। বাইরে বের হওয়ার পরে দেখছে ওই ভাই হচ্ছে কাদার ভিতরে পুরো একবারে মানে অনেক ধস্তাধস্তি করেছে ভাইয়ের সাথে, এমন একটা মানে বিষয় হয়ে গেছে। তো ভাই সাকুটাকে জড়ায় ধরে আছে আর ভাইকে কেটে টান মারছে। তো ভাই ভাই এরকম সিচুয়েশনে আছে। তো আব্বু চিল্লাচিল্লি শুরু করছে। তো পরে আমরা বের হয়ে দেখছি এরকম অবস্থা। তো পরে অনেক কষ্ট করে ভাইরে বাসার ভিতর আনলো। তো বাসায় আনার পরে ভাইকে হচ্ছে গোসল দিল, মানে অনেক কাদা টাদা মেখে গেছিল, মানে একটা ধস্তাধস্তি হয়েছে। তো এগুলো এই ঘটনায় পরে আসছে। তো ওরে গোসল করালো, গোসল করানোর পরে ওরে জিজ্ঞেস করলো কি হয়েছে। তো ভাই কোনো কথা বলতে পারছে না। তো আব্বু আয়তুল কুরসি পরে ফু দিছে গায়ে, ফু দেওয়ার তৎক্ষণাৎই ও রেগে একবারে ফায়ার হয়ে গেছে। দিয়ে পরে বলছে আব্বুরে বলছে বড় ভাই যে হচ্ছে তুই হচ্ছে আমার গায়ে ফু দিছিস কেন। এটা বলে রাখা ভালো, আমি মাইজাব্বারে আমি আব্বু বলে ডাকি। তো এখানে আপনারা একটু ইয়া হবেন না, তো আমার মাইজাব্বারে আমি আব্বু বলেই ডাকি। তো আব্বুরে বলছে যে তুই আমার গায়ে ফু দিলি কে। পরে আব্বুরে মানে আব্বুর সাথে একটা ধস্তাধস্তি হয়ে যাচ্ছে। তো পরে এটা হয়ে যাচ্ছে। তো পরে আব্বু হচ্ছে ওরে কষ্টমষ্ট করে রাখছে। রাখার পরে আম্মুরে বলছে যে তুমি হচ্ছে ইয়ে করো হচ্ছে মানে ওই পাড়া, যে পাড়া আছে পাড়ার ভিতরে একজন মানে টুকটাক কবিরাজি করে, মানে অত ভালো কবিরাজি করে না, তো ওরে ডাকতে বলছে। তো আম্মু আবার একা যাতে ভয় পাচ্ছে, তো আম্মুর সাথে আমি গেলাম। তো সাকু টাকু পার হয়ে আমি কবিরাজকে ডেকে আনলাম। ডেকে আনার সময় দেখছি এখানে মানে কবিরাজ আমাদের সাথে আসছে। আসার পরে বাসায় দেখছি মানে বিরাট এক অবস্থা, মানে সবকিছু একবারে ভাঙ্গাচোরা,
মনে করেন উঠানে স্যাঁতসেঁতে কাদা আছে, ওই কাদার ভিতরে অনেক ধস্তাধস্তি হয়েছে, তারপরে উৎসা থাকে, আমরা যেটা মানে উৎসা বলি, উৎসার ওইখানে মনে করেন বাঁশ আছে, বাঁশ দিয়ে খুঁটি করা আছে, তো ওই খুঁটি ভাঙ্গা দেখছি। পরে কোন রকম ভাবে দেখছি আব্বু গামছা দিয়ে ওরে পিসমোড়া ভাবে বেঁধে রাখছে, তো পরে ওই খুঁটিটাই ভেঙে ফেলছে ভাই, তো পিসমোড়া করে বেঁধে রাখছে। পরে ওই কবিরাজ আসলো, আসার পরে বলছে জিজ্ঞেস করছে তুই কেডা, তো পরে ও কোনো কথাবার্তা বলছে না, দিয়ে পরে বলছে তুই কেডা, তো এরকম অনেক মানে অনেক কথাবার্তা বলার পরে ওই মানে ভাইয়া ওই কবিরাজরে গালাগালি করছে, মানে আকাশতা ভাবে গালাগালি করছে যে তুই চলে যা। পরে ভাই ওই কবিরাজটা বলছে যে হচ্ছে শেষবারের মতন বলছে তুই কেডা বল, না হলে তোকে হচ্ছে আমি বোতল বন্দি করবো। তখন হচ্ছে তাও কিছু বলবে না, তো অনেকক্ষণ পরে বলল যে আমি এই হচ্ছে এই বাইশঝাড়ের এখানে থাকি, তো বর্ষার সময় আসছে, আমি হচ্ছে ওইখানে বসে মাছ খাচ্ছিলাম, কাদার ভিতর বসে মাছ খাচ্ছিলাম, আর ওই ইয়ে হচ্ছে সাঁকোর উপর দিয়ে যাচ্ছিল, তখন আমার দিকে লাইট মারছে, আমি বিরক্ত হয়েছি এই জন্য আমি ওকে ধরছি, ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো। পরে এই কথা বলার পরে বাঁশটা ভেঙে উঠানে উঠানের উপরে মানে ছ্যাঁতসেঁতে কাদা আছে, ওই কাদা তুলে ও খাতে লাগছে, আমার বড় ভাই কাদা তুলে খাচ্ছে, তো কাদা তুলে একসা খাচ্ছে, তো এই পর্যায়ে কবিরাজ পুরা মানে দেখে অবাক, কারণ ওই কবিরাজ অতটাও মনে করেন ভালো মানে কবিরাজ না, মানে জানে টুকটাক মানে বাচ্চা টাচ্চা মানে ই হলে ফুটো দেয় এরকম কবিরাজ, তো পরে ওটা দেখে ও থমকে গেছে। পরে ওরে হচ্ছে আমার বড় ভাইরে বললো যে ওরে সবাই মিলে ধরে বাঁধে রাখেন, আমার দ্বারা এটা সম্ভব না, আমি পারবো না। তো ওই রাত্রে আমার মামারে ফোন দিল, মামা আবার হচ্ছে সবকিছু জানার পরে একটা বড় কবিরাজ আনলো, তো কবিরাজ আনতে আনতে রাত পুরা রাত দুইটা বেজে গেছে, তো বড় কবিরাজ যখন বাড়িতে এসে পোষায় তখন রাত দুইটা বেজে গেছে, আর কবিরাজ আসার আগে এই সন্ধ্যার সময় থেকে পুরা ওই যে রাত দুইটা পর্যন্ত যা হাল করছে এটা আমি নিজের চোখে দেখছি, আমি ভয়ে আমার লোম খাড়া হয়ে গেছে, ও দেখছি কাদা খাচ্ছে, এই সুইটি বেড়াছে, তো পরে বাইন্দি রাখছে, পরে বাঁশ ভাঙ্গি ফেল দিবে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। তো পরে ওই ভাই ভাই বেঁধে রাখার অবস্থা একটু শান্ত আছে, পরে কবিরাজ যখন বাড়িতে পা রেখেছে, বড় কবিরাজ যখন বাড়িতে পা রেখেছে তখন এই কবিরাজকে আবার গালি দিতে লেগেছে, মানে আকাশতা ভাবে গালি গালাজ করছে। পরে ওই কবিরাজ আসলো, আসার পরে মানে আব্বুরে বলল যে দুইটা মোমবাতি আনেন, আর হচ্ছে মিষ্টি যে কোনো ধরনের মিষ্টি এক বা দুই কেজি আনেন। তো পরে আব্বু হচ্ছে ওইখানে ওই পাড়ার ভিতরে একটা দোকান ছিল, মানে বাড়ির সাথে দোকান, তো ওই বাড়িওয়ালা আবার হচ্ছে আমাদের রিলেটিভ হয়, তো ওই বাড়িওয়ালাকে সব মানে জানানোর পরে মানে আসলে কি মানে এই ঘটনাটা ঘটে গেছে পাড়ার বেশির মানুষ জানে না, কারণ আমাদের বাড়িটা বলে রাখছে যে আমাদের বাড়ি থেকে ওই ইসে যাতে মনে করেন আরো পাঁচ ছ মিনিট মানে দু মিনিট মতন লাগে আগে বলছে, তো পরের জন্য ওরা কেউ জানে না। দিয়ে পরে ওরা জানার পরে ওই বাড়ির থেকে ওই দোকান থেকে মোমবাতি নিচে দুইটা নেওয়ার পরে হচ্ছে ইয়ে করছে, মিষ্টি তো এখন এই রাত্রে পাওয়া যাবে না, তো আমাদের নানির বাড়ির পাশে ওই হচ্ছে মিষ্টি তৈরি করে, জিলাপি মিষ্টি এগুলা সব তৈরি করে একটা মানে ফ্যাক্টরির মতন আছে ছোটখাটো মানে বাড়ির, তো ওই বাড়িতে যাওয়ার পরে আব্বু হচ্ছে বললো যে মিষ্টি আসে নাকি, পরে বলছে হ্যাঁ মিষ্টি তো আসে, তো মিষ্টি ওইখান থেকে আনলো, আনার পরে আব্বু বাসায় আসলো, আসার পরে কবিরাজ রিচুয়াল শুরু করলো, বান্দা থেকে সরিয়ে দিল, তারপরে একটা বৃত্ত আঁকলো, যাই হোক কিছু দিয়ে একটা বৃত্ত তৈরি করছে, তখন আমার অনেক আগের ঘটনা তো আমার মনে নাই, তো ওই বৃত্তর ভিতরে ওরে বসালো, বসানোর পরে বলছে যে তুই কেডা, তো পরে বলছে যে আমি এই যে এরকম এরকম লাইট মারছে আমার দিকে, এরকম এরকম করছে, ওকে আমি ছাড়বো না। পরে বলছে না তুই হচ্ছে এড়ে সেরে চলে যা, না ছাড়া তোকে আমি বোতল বন্দি করবো, এরকম হাবি যাবি অনেক বলার পরে, তো পরে এক পর্যায়ে সে রাজি হয়। তো পরে বলছে কি যে তুই এ ছেলেটাকে তো মনে করে বলছিলাম যে কাদা খাইছে, তো পরে ওই জায়গাটা পুরা মানে গর্ত করে ফেলছে, এত পরিমাণ কাদা খাইছে, তো পরে কবিরাজ বলছে তুই এত কাদা খাইছিস, আরে তুই এরকম ছেলেটা মরে যা, তো কাট্ট মানে যদি এরকম কাদা খাইছে ছেলেটা তো মরে যাবে। পরে বলছে আমাকেও বিরক্ত করছে, ওকে আমি মারতে চাইছি এই জন্য আমি কাদা খাচ্ছিলাম। তো পরে কবিরাজ একটা পানির সাথে একটা কি পানি পড়লো আর ভিতরে একটা কি একটা গাছের মতন দিল, পরে এটা মানে ওই ভাইরে খাওয়াই দিল, তো ওই ভাই এমন বুমি করা করলো, বুমি করতে করতে মনে করেন ভিতরে যত কাদা ছিল বুমির সাথে মনে করেন কাদা বের হয়ে আসলো, পরে এটা দেখে তো মনে করেন আমি তো তখন বাচ্চা ছেলে ক্লাস ফাইভে পড়ি, তো এটা দেখার পরে আমি অনেক ভয় পাইছি যে ভিতর থেকে কাদা বের হচ্ছে, কাদা খাইছে, তো মানে মানে বিশাল একটা সিচুয়েশন। তো পরে ওই ভাই হচ্ছে ওই ভাইরে মানে ওই বমি করার পরে কাদা টাদা সব বের হয়ে গেল। পরে ওই কবিরাজ বললো যে এবার তুই চলে যা, তারপরে বলছে যে আমি চলে যাব, আমাকে মিষ্টি খাইতে দে, এই আমারে মাছ খাইতে দেয়নি, তোর আমারে মিষ্টি খাইতে দে, আমি চলে যাবো। তারপরে আব্বু 2 কেজি মিষ্টি আনছিল, ওই মিষ্টি মানে এক পর্যায়ে মানে একসাথে 5-6টা করে মিষ্টি মুখে দিয়ে ওই মানে ভাই খাচ্ছিল, 5-6টা মিষ্টি একসাথে মুখে দিয়ে খাই, মানে 1 মিনিটের মধ্যে 2 কেজি মিষ্টি শেষ করে ফেলছে। শেষ করার পরে ওই মিষ্টি খেয়ে চলে গেল, ও মানে চলে গেছে। তো পরে চলে যাওয়ার আগে কবিরাজ বলছে যে তুই তো চলে যাবি, প্রমাণ কি? পরে বলছে তোরা যে সাঁকুতে যাওয়া আসা করি সেই সাঁকুর উপর আমি উল্টে থেকে চলে যাব। দি পরে হচ্ছে ওই দিনটা চলে গেল। তো পরে হচ্ছে আব্বু আর হচ্ছে কবিরাজ বাইরে আসলো, আর আমি আর আম্মু হচ্ছে ওই ভাইয়ের কাছে ছিলাম। তো হচ্ছে বাইরে যাই, দেখছে হচ্ছে পুরা সাঁকু উল্টানো, মানে সাঁকু এখান থেকে মনে করেন অনেক বড়ই হবে, মানে বৃষ্টির পানিতে লোড হয়ে গেছে, তো সাঁকুতে যাওয়া আসা করি সাঁকু পুরা উল্টানো, পুরা উল্টে থুয়ে দিছে, এটা আমি সকালবেলায় দেখছি। তো পরে ওই ভাইয়ের মনে করেন জ্ঞান ফিরে নাই, পরে একদিন পর জ্ঞান ফিরছে, পরে জিজ্ঞেস করলো আব্বু যে তোর কি হয়েছিল, তুই কোন জায়গায় লাইট মারছিলি? পরে বলছে যে নানিদের বাসায় থেকে আমি মোবাইলটা নিয়ে ফিরছিলাম, তো আমি ফিরার পথে মনে করেন বাটন ফোনে মনে করেন হচ্ছে অত আলো থাকে না, এই জন্য আমি নানির থেকে একটা লাইট আনলাম, তো ওই লাইটটা নিয়ে আমি আসছিলাম। তো সুন্দরভাবে নানিদের বাসা তরিক আমাদের যে পাড়া আছে ওই পাড়াটা আমি পার করলাম। তো পরে আমাদের সাঁকুর উপরে আমি উঠলাম, ওঠার সময় দেখছি নিচে অনেক মাছ খেলছে। তো পরে আমার আবার মাছ ধরার একটু ইচ্ছা আছে, তো এই জন্য আমি লাইট মেরে নিচে মাছ দেখতেছি কোন জায়গায় মাছ আছে না নাই এসব দেখছি। দেখতে দেখতে একটু দূরে একটা শিমল গাছ আছে, মরা শিমল গাছ, ওই শিমল গাছের গুড়াই মানে জোরে থপথপ করছে। তারপরে ভাবলাম যে ওইদিকে বড় মাছ, একটু লাইট মারি। লাইট মারার পরে আমি যে দৃশ্য দেখি বাবা, ওই যেটা দেখছি বড় একটা কালো জিনিস মাছ ধরে ধরে খাচ্ছে। পরে আমি লাইট মারছি ওইদিকে, মারার পরে আমার আর দেহ কোনো কাজ করছে না। ওইটা দেখার পরে আমি একটু লড়তেও পারছি না, এত পরিমাণ আমি ভয় পেয়ে গেছি। তো পরে লাইট যখন মানে লাইট মারছে ওইটা আমার দিকে এক ধেয়ে চলে আসলো, আসার পরে আমাকে মানে ঘাড় ধরে কাদার ভিতরে মানে ঘাড় খুঁচে দিছে। তো এরকম মানে কাদার ভিতরে আমাকে মানে ডুবি ফেল দিবে এরকম সিচুয়েশন। তো আমি মানে শরীরে যত জোর আছে জোরটা খাটিয়ে আমি বাঁচার চেষ্টা করছি। পরে আমি সাঁকুটা জড়িয়ে ধরে আসি আর আমার পা ধরে ও টানছে, টাইনে আমার হচ্ছে পানির দিকে, গভীর পানি যেদিকে আছে ওইদিকে নিয়ে যাবে। তো ওই যেদিকে এক হাঁটু পানি ছিল যেখানে সাঁকু, ওইখানে আমার সাথে এরকম ধস্তাধস্তি হচ্ছে, পরে আমাকে মেরে ফেলবে এরকম একটা পর্যায়ে আপনি চলে আসলেন। আপনি আসার পরে আমাকে এখানে তুললেন, ওই জিনিসটা আমার পা ছেড়ে দিল। পা ছাড়ার পরে মানে কি হলো আমি কিছু বুঝতে পারলাম না, ঘরের ভিতরে আপনি খালি জিজ্ঞেস করলেন যে তোর কি হয়েছে, তখন থেকে আমার আর কিছু মনে নাই। পরে আমি যে জ্ঞান ফিরলো এই অবস্থায় আসি। তো এই ছিল রাসেল ভাই ঘটনা, আশা করি ভালো লাগবে। তো আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমার বন্ধু আছে, আমার বন্ধু রাকেশের সাথে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনা। তো এই মানে ওই ঘটনাটা মানে এর থেকেও অনেক ভয়ানক, মানে ওই বন্ধু এখনো মানে ভূত.com শুনেছে। তো ওই বন্ধু সাথে ঘটে যাওয়া ঘটনাটা, এটা যদি সিলেক্ট হয় আমি ইনশাল্লাহ পাঠাবো। আর একটা ঘটনাও আছে, এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া। আমার মনে করেন আমার আসল পিতা মানে আমার মায়জাব্বা না, আমার মায়জাব্বারে আমি বাবা বলি ছোটকাল থেকে। তো আমার যে মানে পিতা, আমার ওই পিতার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা আছে, মানে এত পরিমাণ ভয়ানক ঘটনা যে এখনো আমার বাবা সিআইডি দেখলে মানে ভয় করে। মানে যদি আমরা সিআইডি দেখি বাসায় তো বাবা এসে বলে যে কি দেখছিস, চেঞ্জ কর, এরকম ঘটনা। তো শুনেছি নাকি বাবা একটা হুজুরের সাথে ঘুমাতো, এটা 90 দশকের ঘটনা, হুজুরের সাথে ঘুমাইতো, তো কি কি দেখেছে এরকম ঘটনা। তো আমি আম্মুকে জিজ্ঞেস করে ঘটনাটা ফুল মানে রিসিভ করবো আম্মুর থেকে, পরে যদি ঘটনাটা সেরকম ভয়ানক হয় তো আমি ইনশাআল্লাহ ভূত.com এ শেয়ার করবো। তো এই ছিল রাসেল ভাই ঘটনা, যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটা সিলেক্ট করবেন এবং প্রচার করবেন, আর প্রচার করলে আমাকে একটু জানাবেন, ধন্যবাদ।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। তো এই ছিল আমাদের আজকের ভূত.com, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আরো একবার জানিয়ে দিই যে আমাদের ভূত.com প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত 11:59 মিনিটে, এবং এছাড়াও প্রতি বৃহস্পতিবার রাত 9:59 ইউটিউবে আপনাদের জন্য স্পেশাল এপিসোড প্রচার করা হয়, সেটাও আপনারা শুনতে ভুলবেন না। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি এভাবে আমাদের সাথে থাকবেন। আমাদেরকে ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস fasal.bhoot@gmail.com। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা কিন্তু লাইভ করছি প্রত্যেক মঙ্গলবারে আপনাদের সাথে, এবং আপনারা চাইব যে আপনারা সেখানে অংশগ্রহণ করুন আমাদের সঙ্গে, এবং সেজন্য আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার খুব জরুরি এবং আপনাদের অনুমতিটাও আমার জন্য জরুরি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।